exclusively on FusionBD.com.
Royal Tiger Beat presents Tibius the Ancestor. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আপনাকে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সপ্তাহান্তে আরো একবার রবিবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। এবং এই যাহা বলিব সত্য বলিব, মাস শেষে যাহা বলিব সত্য বলিব, যেহেতু এটা হচ্ছে জেবিএসবি আনসেন্সর। এবং জেবিএসবি আনসেন্সরে আজকে কে বসছেন লাখ লাখ জনতার মুখোমুখি আমরা শুরুতেই জানবো। আর জেবিএসবি আনসেন্সরে অন্যান্য সেগমেন্ট গুলো থাকে না, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একটা গল্প এখানে উঠে আসে, কনফেশন এখানে উঠে আসে যা রীতিমতো ভয়াবহ এবং দুর্ধর্ষ। এই মুহূর্তে যে কথাটি বলতে চাই, জেবিএসবি আনসেন্সর্ড এর গেস্ট এবং একই সাথে জেবিএসবি আনসেন্সর্ড এর লিসনার যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো ছিল যাহা বলিব সত্য বলিব, স্টিল ইট ইজ। এবং আমাদের জন্য সবচাইতে চ্যালেঞ্জিং ছিল যাহা বলিব সত্য বলিব একটি বই বাজারে বের করা। আপনারা জানেন যে হ্যালোইন 920 তিনটি বই বাজারে এসছে, কিন্তু এখন পর্যন্ত যাহা বলিব সত্য বলিব কোনো বই বাজারে আসেনি। কিন্তু এই প্রথম আপনাদের চাওয়াতে, আপনাদের চাপাচাপিতে আমরা একটি বই বাজারে আনছি যাহা বলিব সত্য বলিব, বাংলা এবং ইংরেজি অনুবাদে একটি মাত্র বই, এবং যে বইটি ইন্টারন্যাশনালি পাবলিশ করার জন্য আমরা চেষ্টা করছি। এই বইটি যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে, এবং সেজন্য ফোন করতে হবে rokumari.com এর 16297 এই নম্বরে। আমি আরো একবার বলছি, rokumari.com এর 16297 এই নম্বরে। এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আর জিকে বিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। এই বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। যারা অ্যাডভান্স বুকিং দেবেন তাদের জন্য এই বইটি করা হয়েছে। ওকে, জেবিএসবি আনসেন্সরে আজকে বসছে সাগর। সাগর, আমরা একেবারে শুরু থেকেই জানতে চাই কি হয়েছে, কেন হয়েছে এবং সেটার পরিণতি বা কি হয়েছে। হ্যাঁ, বলা শুরু করুন।
ছোট থেকে অনেক দুষ্টুমি করতাম গাছে, প্লাস হচ্ছে নদীতে সাঁতার, প্লাস এগুলো অনেক বেশি দুষ্টুমি করতাম আর কি। তো এই জন্য বাবা অনেক মারত, প্লাস হচ্ছে ফ্রেন্ডের অন্য সদস্যরা মানে অনেক শাসন করতো। বাট আমি ফ্রেন্ডদের মধ্যে মানে ওদেরকেই বেশি ই করতাম, প্রায়োরিটি দিতাম আর কি।
মানে আপনি ফ্রেন্ডের সাথে ঘুরতে ঘুরতে আপনি বেশি পছন্দ করতেন, যতই মার খান না কেন। ওই সময় কি বাবা বাড়িতে থাকতো নাকি দেশের বাইরে?
আমার আব্বু 2001 সালে দেশের বাইরে চলে যায়।
2001 সালে?
জি।
ওকে, ঠিক আছে। আপনার বয়স কত এখন?
আমার বয়স 26।
তার মানে তো আপনি অনেক ছোট থাকতে চলে যায়। অনেক ছোট থাকতে, তো আপনার বাবা যখন দেশের বাইরে চলে যায় তখন আপনি কোন ক্লাসে পড়েন?
তখন আমি পড়ালেখা করি না এই সময়।
একদম ছোটবেলায়?
হ্যাঁ।
আচ্ছা, তারপর?
আমি অনেক বড় হয়ে তারপর স্কুলে যাই। বন্ধুদের সাথে মানে আড্ডা দেওয়া খুব বেশি ভালোবাসতাম, দুষ্টুমি ফাজলুমি করতাম। তো পড়ালেখার দিকে ওরকম মন বসতো না। তারপর আম্মু মানে বকা দিয়ে ঠিক আছে স্কুলে ভর্তি করা দিচ্ছে ইমন হাবি পাইলটে। ওখানে আমার গেপ গেছে, যাই তো যাই না স্কুলে, ওরকম আর কি। পড়ালেখার প্রতি কোন রকম ইয়ে ছিল,
আগ্রহ নেই।
হ্যাঁ, আগ্রহ ছিল না। অনেক দুষ্টুমি করতে ভালোবাসতাম। তো আমি অনেক স্কুল অনেক ফাঁকি দিছি। যেমন ধরেন, আমি স্কুলের কথা বলে আমি বের হইছি বাসা থেকে, স্কুলে না গিয়ে দেখা গেছে ওই যে রাস্তার মেন রোডের সাথে জাম গাছ থাকতো, সেই জাম গাছ থেকে মানে জাম পেরি খেতাম, আমি জাম গাছ থেকে পড়েও গেছিলাম।
গাছে গাছে থাকতাম?
হ্যাঁ, গাছে গাছে থাকতাম। এরকম স্কুল অনেক ফাঁকি দিছে, মানে আমি বলে যেতাম যে স্কুলে যাচ্ছি, কিন্তু স্কুলে না গিয়ে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর আবার বাসায় চলে আসতাম। বইগুলো কি করতাম, মানে রাস্তার পাশে যে ধূপ থাকতো এখানে আমি রেখে দিতাম,
লুকায় রাখতাম।
হ্যাঁ, লুকায় রাখতাম। তো প্রতিদিনই এরকম করলে কোনো না কোনোদিন তো অবশ্যই ধরা খাবো। এবং তো স্কুলের টিচারও আমি যাচ্ছি না, তো বাসায় আমার গার্জিয়ানকে ডাকাইছে যে আপনাদের সন্তান তো স্কুল আসছে না, তো তো ফেল করবে, তো এই জন্য অনেক শাসন করতো বাসা থেকে। তো ক্লাস সেভেনে ওঠার পর আমার একটা মেয়েকে খুব ভালো লাগে, নাম হচ্ছে সোহাগী, মানে ও পড়তো হচ্ছে ক্লাস সিক্সে, আমি ক্লাস সেভেনে, স্কুলে আসতো, আমি ও যেতাম, খুব ভালো লাগতো, তো আমি বলতে পারতাম না। পরে আমি সাইকেল কিনছিলাম একটা, ওই স্কুল আসার জন্য ওই সাইকেলের পিছনে আমার নাম দিয়েছিলাম সোহাগ, ঠিক আছে, মানে ওর নামের সাথে নাম মিলানোর জন্য। এইভাবে ক্লাস সেভেন আমার কেটে যায়। ও ক্লাস সেভেনে উঠে আমি ক্লাস এইটে উঠি, এইটে ওঠার পর আমি ওকে বলি ফ্রেন্ডের মাধ্যমে যে এরকম এরকম, ওকে তো আমার খুব ভালো লাগে, ওর সাথে আমি রিলেশন করতে চাই। তো আমাকে ফার্স্ট মানে না বলে দেয়,
না করে দেয়,
জি যে না আমি আপনার সাথে কোন রকম রিলেশনে জড়াইতে চাই না, তখন আমার খুব কষ্ট লাগলো। তো এটা কিছু মানে কিছুই বলি নাই ওকে, মানে জাস্ট স্কুলে যাওয়া আসা করি, এর মধ্যে মানে কারোর সাথে বন্ধুদের সাথে মিশতাম না, ওরকম টোটালি মানে অন্য জগতে চলে গেছে আমি, এরকম মানে স্কুলে যেতাম, পড়ার লাগে মন বসতো না, বাসায় গিয়ে আমি এটাকে কেন্দ্র করে যে কেন আমাকে না করলো, আমি দেখতে সুন্দর না এই জন্য, মানে এরকমই মনে হতো যে ও আমাকে কেন না করবে। তো আমি যখন ক্লাস নাইনে উঠি তখন ও নিজে থেকে আমাকে বলে যে সোহাগ আমি তোমাকে সত্যি সত্যি রিয়েলি লাভ করি, আমাকে নিজে থেকে বলে। তো তারপর আমি তো মহা খুশি, বন্ধুদেরকে নিয়ে মানে পার্টি টার্টি দিলাম, দেখো অনেক খুশি যে ও আমাকে অবশেষে বললো যে লাভ করে। তো আমাদের এইভাবে চলতে থাকে আমাদের রিলেশনটা, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, মানে প্রেম করলে যা হয় আর কি, একটা রিলেশনে জড়াইলে ওরকমই আর কি। মানে রাতের পর রাত ওর সাথে মানে ফোনে কথা বলতাম, রাত ১২টা থেকে ১২টা পরে দেখা গেছে কল রেট কম থাকতো, ওই সময় আমি ওর সাথে অনেক কথা বলতাম।
আচ্ছা,
তো ক্লাস আমার ৯ কেটে গেছে, ১০ যখন উঠলাম তখন হঠাৎ করে সে ওই যে স্কুল থেকে বাসায় যাবে, আমাদের এখানে একটা পরিবহন আছে, এটা দিয়ে ও যায় আর কি। হ্যাঁ, তো সেদিন আমি নরসিংদীতে আসছিলাম ইন্ডেক্স প্লাজায়, তো এখানে আসার পরে ইন্ডেক্স প্লাজায় উঠার পরেই আমার ফ্রেন্ড আমাকে ফোন দিল।
আচ্ছা,
ও আমাকে ফোন দিয়ে বলছে যে দোস্ত তুই কি কিছু জানিস? আমি বলতেছি যে কি জানবো। পরে ও বলতেছে যে তোর সোহাগী তো অনেক অসুস্থ, তো তুই খুব দ্রুত চলে আস। তো আমি মনে করছি অসুস্থই, পরে আমি গেছি ওখানে, যাওয়ার পরে দেখি যে অনেক
মানুষ আপনাকে ফোন দিয়ে বললো ও আপনার দোস্ত হয়।
হ্যাঁ,
ক্লাসমেট ছিল কে?
মেহেদি।
ও জানতো আপনাদের প্রেমের গল্প?
হ্যাঁ জানতো।
ওকে, তারপর
আমি গেলাম, গিয়ে দেখি অনেক মানুষ, প্লাস হচ্ছে একটা গাড়ি নিচে মানে পড়ে গেছে রাস্তা থেকে। তো আমি ওইখানে গিয়ে মানে আমার মনটা নষ্ট হয়ে গেছে, মানে আমি কান্না করতেছি যে কি হলো। তো আমি দেখি যে ওখানে ওর মাথার মানে প্রচুর পরিমাণে আঘাত, মানে মুখের কোনো নেই, মানে টোটালি মানে একদম ডেড স্পট।
ওই সময় আপনি কি করতেছিলেন?
ওই সময় আমার এটুকুই মনে আছে, তারপরে আমার সেন্স নাই, সেন্স হারিয়ে গেলে পরে মনে হয় আমার ৫-৬ ঘন্টা পরে মনে হয় সেন্স ফিরে নাকি, আমি বলতে পারবো না কতক্ষণ চলে গেছে।
ওর বাবা মা বা ফ্যামিলি লোকজন কি জানতো যে আপনি আপনাদের মধ্যে সম্পর্ক আছে?
ওর বাবা মা জানতো, আমার ফ্যামিলিও জানতো, কিন্তু জানতো যে ফ্রেন্ড
আমার বাসায় ঘটনা
ও আমার বাসায় আসছিল, ফ্রেন্ড পরিচয় দিয়ে যে ও আমার বেস্ট ফ্রেন্ড, তো আসছিল আর কি। আমার ফ্যামিলি অন্যরকম, মানে আমি যা বলি তাই মানে ই করে আর কি। তো তারপরে পড়ালেখা সবই মানে অন্যরকম, মানে অন্যরকম হয়ে গেছে আর কি। পড়ালেখা ছেড়ে দিই, ছেড়ে দেয় বলতে গেলে মানে স্কুলে যাওয়া আসা হয় না আর কি, এমনিতে মানে আমি কিসের মধ্যে আছি আমি নিজেও জানি না। এভাবেই টেস্ট পরীক্ষা যেটা বলে এটা দিই নাই। তারপরে আমি আবার অ্যাটেন্ড করলাম হচ্ছে এসএসসি পরীক্ষাতে, এসএসসি পরীক্ষাতে অ্যাটেন্ড করার পরে এসএসসি পরীক্ষাতে মানে আসলো, ক্রস আসলো,
মানে ফেল করলাম।
ফেল করলাম।
কত সালে দিলেন এসএসসি?
এসএসসি দিলাম হচ্ছে ২০১১ সালে, দুটা সাবজেক্টে আমি পাস করতে পারি,
মাত্র দুটো সাবজেক্টে,
দুটো সাবজেক্টে। তো বন্ধুরা অনেক কটুক্তি করতো যারা আমার সাথে ছিল, বাজে বাজে কথা বলতো। তো আমার একটা ইচ্ছে ছোট থেকে যে আমি যেটা মাথায় নেই সেটা করি, সারি মানে যে যাই হোক আমার মাথায় যদি আসে এবং আমি সেটা করি, যেভাবে হোক করি। তো ওরা যখন কটুক্তি করতেছে তো আমার কথা হচ্ছে আমি পড়ালেখা করবো ভালো, যেভাবে হোক পাশ করবো। তো আমি আবার চেষ্টা করলাম, তো ওখানে আমার একটা মেয়েকে ভালো লেগে যায়, ও হচ্ছে ক্লাস ৯ ছিল, ওকে আমার ভালো লেগে যায়। ওর বাড়ি হচ্ছে মনন্দির সদরি।
ওর নাম কি?
নাদিয়া। তো ও স্কুলে আসে, দেখে ওকে আমার খুব ভালো লাগে, তো সে আগের মতোই।
তখন আপনি কিসে পড়ছেন?
ও তখন আমি পরীক্ষা দিব আর কি, মানে ফার্স্ট টাইম ফেল করলাম, পরে আবার পরীক্ষা দিব।
ওকে, মানে তখন আপনি এসএসসি পাস করেন?
পাস করি নাই।
মানে এই এই ঘটনা ভুলতে না ভুলতে আপনার মনের মধ্যে আরেকজন মানুষ তখন চলে আসে, সে হচ্ছে নাদিয়া।
হ্যাঁ জি, নাদিয়া। তো তাকে আমার খুব ভালো লাগে, তাকেও আমি সেম একইভাবে প্রপোজ করি, তারপরে সেও মানে না করে দেয় যে না আমি আপনার সাথে রিলেশন করতে পারবো না।
আচ্ছা,
তো আমি সেই আগের মতোই আবার নার্ভাস হয়ে যায় যে কেন আমাকে ভালোবাসবে না, কেন আমাকে ভালো লাগে না নাকি। তো পরে আমি স্কুল লাইফ ছেড়ে দিই, মানে স্কুলে আর যাই না,
স্কুলে যাওয়াই বন্ধ করে দিই,
যাওয়াই বন্ধ করে দিলাম এটার জন্য যে বন্ধুরা হাসে যে তুই প্রপোজ করলে তোকে অ্যাকসেপ্ট করলো না, মানে অনেক ধরনের বাজে কথা বলে। তো আমি অবশেষে মানে স্কুলে যাওয়াই বন্ধ করে দিই, তারপর আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, ঘোরাঘুরি করি, যা এরকম আর কি উগ্র টাইপের চলাফেরা করতেছে আর কি, মানে বন্ধুদের সাথে অনেক আড্ডা রাত 12টা 1টা বাজে বাসায় গিয়ে এরকম। তো আমি তখন কিন্তু পড়ালেখা ছেড়ে দিচ্ছি টোটালি, ও কিন্তু পড়তেছে, নাদিয়া কিন্তু পড়তেছে,
আপনার পড়াশোনা বন্ধ,
পড়াশোনা বন্ধ আমি ছেড়ে দিচ্ছি, কারণ ও আমাকে না করছে, আমি সেই না লজ্জায় আমি স্কুলে ছেড়ে দিছি।
আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি যেগুলো করতেছেন আপনার ফ্যামিলি থেকে আপনার প্রতি কোনো চাপ ছিল না?
আপনার পরিবারের বড় ছেলে বলতে গেলে আমার আব্বু তো দেশের বাইরে, তো ওরকম ভাবে শাসন করার মতো কেউ ছিল না বাসায়। ও পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে ও ফার্স্ট করলো, ফার্স্ট করে ও কলেজে ভর্তি হলো। আমি এভাবে মানে ওকে মানে এক নজর দেখার জন্য যে কলেজের পাশে রাস্তায় গিয়ে বসে থাকতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, মানে শুধু দেখার জন্য যাইতাম আর কি সারাক্ষণ। ও যখন কলেজে যাবে তখন আমি রাস্তায় গিয়ে বসে থাকতাম, দেখার জন্য বসে থাকতাম। তো এইভাবেই ও ইন্টার মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠে আমার এভাবেই চলে যাচ্ছে, মানে ঘুরতেছি ফিরতেছি। এর মধ্যে আমার আব্বু আসে, ওই যে ও যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে, হ্যাঁ, তখন আমার আব্বু দেশের বাইরে থেকে আসে, ছুটিতে আসে আর কি। তো আমার আব্বু এসে আমাকে এরকম ভাবে যে আমি ঘোরাঘুরি করি, কিছু পড়াশোনা করি না, এ দেখে মানে অনেক বকা ঝকা, প্লাস হচ্ছে যে বলতেছে যে আমি বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা আর্ন করি কার জন্য, আমি দেশের বাইরে গেলাম এত কষ্ট করি,
পরিবারের বড় ছেলে আপনি,
তো তুমি পড়াশোনা করো না, এইভাবে ঘোরাঘুরি করো, এইভাবে কি দিন চলবে, মানে অনেকে অনেকেই করছে। আর আব্বু মানে যখন দেশে আসছে তখন আমি টোটালি মানে বাইরে যাওয়া বন্ধ, মানে আমি বাসায় মানে বুঝাইতাম যে আব্বু তো আগে কতদিন থাকবেই, তো আমি ভালো সেজে থাকি আর কি। এরপর আমি সারাক্ষণই মানে বাসায় বসে থাকতাম আর বলতাম যে আব্বু আমার পড়ালেখা ভালো লাগে না, পড়তে আমার মন চায় না, মানে পড়তে আমি মানে মাথা ব্যথা করে পড়লে, মানে মিথ্যে কথা বলতাম যে আমার পড়া ঢুকে না, মাথায় ঢুকে না, আমি কিভাবে পড়ব। পরে বলতেছে তুমি কি করবা, বড় হয়ে কি করবা, কারণ তুমি যদি এইভাবে তো চলতে পারবা না, আমি টাকা পয়সা যদি রেখে যায় তুমি ঘুরে ফিরে কতদিন খাইতে পারবা, তো তুমি কি করবা, তুমি এক কাজ করো তুমি দেশের বাহিরে চলে যাও। তো আমি বলছি যে না আমি দেশের বাহিরে যাব না, কারণ ওই যে না দিয়ে আছে যে আমি দেখবো আসলে কি হয় লাস্ট পর্যন্ত, আমি সেই আশাই আছি। তো এইভাবে মানে দিন যাচ্ছে। তো এক পর্যায়ে যখন ও সেকেন্ড ইয়ারে ওঠার পর একদিন হঠাৎ করে ওর এক বান্ধবীকে দিয়ে আমাকে মানে ই করে খবর দেয় যে তুমি এখানে আসছো, তোমার সাথে কথা আছে। তো আমি গেলাম ওখানে যে কেন ডাকলো এতদিন পরে, তো আমি শুনে আসি। তো গেলাম, যাওয়ার পরে বলতেছে সাগর আমি তো অনেক দিন ধরে লক্ষ্য করতেছি যে আমি তোমাকে না করে দেওয়ার পরও তুমি আমার পিছনে ঘুরতেছো, তুমি সত্যি সত্যি কি রিয়েলি আমাকে লাভ করো? আমি বলছি যে হ্যাঁ আমি তোমাকে রিয়েলি লাভ করি, কারণ রিয়েলি যদি লাভ না করতাম তাহলে এতদিন তোমার পিছু পিছু ঘুরতাম না। পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি আমি তোমাকে নাও বলতেছি না, হ্যাঁ বলতেছি না, আমাকে তুমি সময় দাও, তুমি তুমি পড়াশোনা স্টার্ট করো আবার।
তখন আপনি অলরেডি মানে 2-3 বছরের ব্রেক স্টাডিজ,
তো আমি বলতেছি যে আমি কিভাবে আবার পড়াশোনা করব, কারণ আমি ছেড়ে দিয়েছি, এখন আবার কিভাবে আমি আমার ওই ছোট যারা ওরা ওই ওরা তো এসেছে পরীক্ষা দিবে, তো আমি আবার কিভাবে শুরু করব ফার্স্ট থেকে। তো বলতেছে যে তাহলে একটা কিছু করার চেষ্টা করো, কারণ আমাদের ফ্যামিলি তো মানে তোমাকে মেনে নিবে না, এরকম ভাবে যদি ঘোরাঘুরি করো প্লাস এরকম ভাবে ই করো তাহলে তো মেনে নিবে না, তুমি একটা কিছু করার চেষ্টা করো। তো আমি বলতেছি আমি আসলে কি করব, আমি তো ওরকম শিক্ষিত না, প্লাস হচ্ছে ওরকম ইও না, তো আমি কি করতে পারি? পরে ও বলতে দেখো কি করা যায়। তো আমি ওই আমাদের একটা ফুপির বাড়ি আছে, ছোট ফুপি, ওখানে আমি গেলাম বেড়াতে আর কি, এখানে দিয়ে মাঝে মাঝে যাওয়া হয় আর কি। তো গেলাম,
আপনি ওনাকে কোনো কথা দিলেন না দিয়ে যে ঠিক আছে আমি পড়াশোনা করবো?
না, আমি বলছি যে আমি পড়াশোনা পারবো না, এখন আমার মাথায় ডুববে না পড়াশোনা।
তাহলে ও কি বললো লাস্ট?
ও বললো তাহলে তুমি একটা কিছু করার চেষ্টা করো, একটা কিছু করো, জীবনে যদি না দাঁড়াতে পারো তাহলে তো মানে তোমার সাথে আমার হবে না, আমার ফ্যামিলি এটা মেনে নিবে না।
তার মানে ও কি কথাই দিল যে ও আপনাকে?
ও আমাকে একটা শর্ত দিল যে তুমি স্ট্রাগল করো, তুমি লাইফে দাঁড়াও, তারপরে আমার ফ্যামিলি যদি মেনে নেয় তাহলে আমি তোমার সাথে যাবো, নাহলে আমি তোমার সাথে এমনিতেই করবো না, রিলেশন করবো না।
তো আপনি তাকে কি বললেন?
আমাকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি পড়াশোনা তো করতে পারবো না, আমি দেখি কি করা যায়।
আচ্ছা, তারপরে ফুফির বাড়ি?
তো আমি ছোট ফুফির বাসায় গেলাম ওই বেড়াতে, ওখানে আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, ওই মাঝে মাঝে যাওয়া হতো ওখানে। তো আমার পুকুরের বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হবে একটা নদী আছে, ওইদিকে ঘুরতে গেলাম, প্রায় সময় ওইদিকে যাওয়া হতো আর কি।
আচ্ছা,
তো এখানে আমার একটা ফ্রেন্ড ছিল, একটা হ্যাচারি ছিল আর কি, ওই যে মুরগির বাচ্চা ফুটা হ্যাচারি না, ওরকম একটা হ্যাচারি ছিল, ওখানে জব করতো আর কি, মেশিন অপারেটর ছিল। তো ওর সাথে আমার মানে কথা হয় যে দোস্ত এরকম এরকম, ও তো আমাকে মানে আমি ওর সাথে মানে ই করি, ডিসকাস করি বিষয়টা যে আমার মানে গার্লফ্রেন্ড হয় নাই হবে, তো আমাকে এরকম এরকম শর্ত দিল, তো এখন কি করতে পারি? তো বলতেছে যে তুমি তো পড়াশোনা করো নাই, তো তুমি এখন কি করবা, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই হ্যাচারিতেই তুমি জব নিয়ে নাও।
আচ্ছা, এই পরামর্শটা কে দিল আপনাকে?
এটা দিল আমার ওইখানকার ফ্রেন্ড,
ফ্রেন্ড হ্যাচারিতে জব করার।
হ্যাঁ, হ্যাচারিতে জব।
কত সালের ঘটনা এটা মনে আছে?
এটা হচ্ছে 2014 জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হবে।
আচ্ছা, ঠিক আছে, বলেন। তারপর
তো এক সপ্তাহ পরে ও আমাকে ফোন দিল, ওখানে মানে 3,500 টাকা স্যালারি একটা জব দিল। জবটা হচ্ছে যে মেশিন থেকে যখন বাচ্চা বের হবে, বাচ্চা বের হওয়ার পরে ঝুড়িতে কি করে বাচ্চা এগুলা মানে 50টা করে প্যাকেট করে। তো আমাকে হিসেব রাখতে হবে যে যে মালগুলো সেল হয়ে যায় তো কতটা মানে ঝুড়ি গাড়িতে উঠে ট্রাকে উঠে, এটা আমার হিসাব রাখতে হবে এই আর কি, এই জবটাই আর কি। শোনো, খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, কথা বলি, প্লাস হচ্ছে এখানে সেখানে যাই যখন ছুটি থাকে আর কি, তখন মানে ঘুরতে যাই, তো এইভাবে ওর সাথে খুব মানে ক্লোজ হয়ে যায় আর কি।
তো নাম কি ছিল?
ওর নাম ছিল মুক্তার।
মুক্তার,
তো ওর সাথে আমি খুব ভালো ফ্রেন্ডশিপ আর কি হয়ে গেছে। তো ওর সাথে কথা বলতে বলতে পরে বলতেছে যে দোস্ত এই হ্যাচারির মালিক যে ও ছিল হচ্ছে মানে একদম মানে খুবই মানে লো কোয়ালিটি ছিল, একদম মানে একসময় ও চুরি করতো
এই হ্যাচারির মালিক।
হ্যাঁ, ওই হ্যাচারির মালিক এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বলেছে যে একসময় ও চুরি করতো, ওখানকার একটা বাজার আছে যে এখান থেকে নাকি উনি সাইকেলও চুরি করছে মানে অভাবের কারণে, পরে মানুষের পিটা টিটা ওকে বাসা থেকে বের করে দিছে। পরে ও গিয়ে আবার গাজীপুরে কোন হ্যাচারিতে ছিল, ওখান থেকে মানে ও শিখে নিজে আইসা মানে বাড়িতে মানে এই ব্যবসা শুরু করছে আর কি।
আচ্ছা,
তো আমি বলতেছি আচ্ছা কেমন এটাতে কেমন? আমার কথা হচ্ছে যে ও তো আমাকে বলছে যে আমার ফ্যামিলিতে আসতে হলে ওরকম ভাবে আসতে হবে, তো আমার কথা হচ্ছে কিভাবে ভালো টাকা আর্ন করা যায়। তো পরে আমি বলতেছি তাহলে কেমন মানে ও নিজে বিজনেসটা করতেছে মানে অনেক পুরাই মানে শিল্প এলাকা মনে হয় ওইখানে, মানে 5 তলা বাসা করে ওইখানে উনি করতেছে মুরগি পালতেছে,
মানে সবকিছু ওনার,
সবকিছু ওনার। তো আমার দেখে খুব মানে ই হয়েছে যে উনি তো মানুষের ঢাকায় গিয়ে বা শহরে গিয়ে চাকরি প্লাস অন্য কিছু করে কত কষ্ট করে মানুষ টাকা আর্ন করে, আর উনি সারাক্ষণ দেখি ঘুরে লুঙ্গি পরে আর শার্ট পরে ঘুরে আর শুধু দিন শেষে মানে হিসাব করে যে কত টাকা আর্ন হয়েছে কি আসবে সেইগুলা। তো আমি ওকে জিজ্ঞেস করি, পরে বলতেছে দোস্ত উনার তো নিজস্ব প্যারেন্ট, মানে নিজস্ব প্যারেন্ট বলতে গেলে মানে মুরগির যে একটা ডিম দিবে যে ওটা নিজেরই সেইড আর কি, অন্য আদার অন্য ফার্ম থেকে ডিম কিনতে হয় না, ওনার নিজের ডিম, আবার নিজে খাবার তৈরি করার জন্য আবার মিল দিচ্ছে, এখানে খাবার তৈরি হয় হ্যাঁ শুটকি, তারপরে ওই যে বোট্টা টোটা এগুলো এনে খাবার তৈরি করে, তো ওনার ওই যে বাচ্চা তৈরি করতে হাইস্ট নাকি ওনার 5-6 টাকা বা 7 টাকা খরচ হয়, উনি পাইকারি সেল দিতে পারে 30-35 টাকা এরকম।
আচ্ছা,
তো আমার খুবই হলো যে বাহ, খুব লাভ তো অনেক লাভ, কারণ 7 টাকা ইনভেস্ট করে 30-28 টাকা লাভ করে, সে তো হিউজ পরিমাণে মনে হইতেছে লাভটা। তো আমারও ভিতরে জাগলো যে এত এত টাকা ই করে ইনকাম করে, তো আমাকেও তো বললো ওর ফ্যামিলির যোগ্য হয়ে যেতে হবে, তো আমারও তো একটা কিছু করতে হবে মানে কাঁচা টাকা আর্ন করতে হবে যেভাবে হোক খুব দ্রুত। তো এই ফাঁকি দিয়ে ও নাকি মানে আমার এই যে নাদিয়ার কথা বলতেছে, নাদিয়া নাকি বন্ধুদের পাল্লায় পড়ে মানে ও নাকি নেশা করতেছে। ওর সাথে কথা হচ্ছে 5-6 মাসের মতন কথা হয়েছে। তো 5-6 মাস পরে দেখি ও টোটালি আগে দেখা গেছে যে রাত 12টা বা এরকম হলে বলতো যে সাগর আমি তো ঘুমিয়ে যাবো, ফোনটা রাখি, কালকে কলেজ আসছে তো কালকে কথা হবে এরকম বলতো। তো 5-6 মাস পরে দেখি টোটালি চেঞ্জ, ও ফোন রাখতে চাইতো না, ও বলতো না আমি আরো কথা বলবো আমার ঘুম আসতেছে না। তো আমি বলতাম তুমি কি অসুস্থ, তুমি একটা ডক্টর দেখাও, কারণ তোমার তো এরকম হতো না হঠাৎ করে, ও বলতেছে আর কি এরকম 5-6 মাস পর থেকে যে আমার ঘুম আসে না, আমি ঘুমাইতে পারতেছি না, মানে কথা বলতো খুব স্পিডে। মানে আগে এরকম কথা বলতো না, মানে চেঞ্জ আমি দেখতে পেয়েছি। তো আমি বললাম যে তুমি কি অসুস্থ, তুমি ডক্টর দেখাও। তো বলতেছে যে না আমি অসুস্থ না, সুস্থই আছি, বাট আমি টেনশন ফিল করতেছি, এই জন্য মনে হয় আমার এরকম ওই কথাটা বললো। তো আমি বললাম যে টেনশন করলে তো এরকম হওয়ার কথা না, তুমি ডক্টর দেখাও। পরে এরকম ভাবে আরো দুই আড়াই মাস কেটে যায় এরকম চেঞ্জে। তো আমি বিষয়টা গুরুত্ব নিলাম যে আসলে এরকম চেঞ্জ মানে খুব দিন দিন দেখি বৃদ্ধি পাচ্ছে। ও রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে আগে পাঁচ ছয় ঘন্টা কথা বললেই চলতো, এখন দেখা গেছে আমার বারো ঘন্টা তেরো ঘন্টা কথা বলতে
হচ্ছে। আপনাকে ভালোবাসে সেটাই বোঝাচ্ছিল নাকি এমনিতে
এমনিতে বিভিন্ন ধরনের হ্যাঁ ই করতো, তারপরে অন্য ধরনের কথাও বলতো, ঠিক আছে, যে ফিজিক্যালি যে একটা এই ধরনের
ওই বলতো,
হ্যাঁ ওই বলতো,
যে
তুমি আসো, মানে অনেক ধরনের কথা বলতো আর কি।
ওকে,
তো আমি বলতাম যে নিশ্চয়ই কোনো না কোনো মানে ই আছে, না হলে ও এরকম ভাবে কথা বলবে কেন। তখনই আমি মানে একটু মানে জানার চেষ্টা করি আসলে ও কেন এরকম ভাবে কথা বলতেছে। তো পরে ওর বাসায় ফ্যামিলি তো এটা আস্তে আস্তে মানে জেনে যায় যে আমি পরে জানতে পারি আর কি, ওর ফ্যামিলি এই জিনিসটা জানে, যে জানতেছে যে ও আসলে এরকম একটা ইয়ের সাথে জড়িয়ে গেছে আর কি, নোংরা জগতে। তো আমাকে বলতেছে যে না আমি নর্মালি মানে আমার এমনিতে মানে আমি এরকম মানে চেঞ্জ আসছে। আমি বারবার জিজ্ঞেস করতাম তুমি এত চেঞ্জ হলা কেন, এত ফাস্ট ফাস্ট কথা বলো কেন, মানে একটা কথা বলার আগে ওই কথা বলে দিত, মানে অনেক কথা বলতো আর কি, প্রচুর পরিমাণে কথা বলতো। তো দুই আড়াই মাস পরে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে না দিয়ে আসলে এরকম নেশা করে, মানে আমার যে ফ্রেন্ড আমাকে বললো,
হ্যাঁ
ওর নাম হচ্ছে তারেক, ও বলতেছে যে দুঃখ এরকম এরকম ও তো এইটা করে। তো আমি ফার্স্টে বিশ্বাস করি নাই যে না এটা হয়তো বা ও আমার আমার সাথে রিলেশন হয়তো বা মানে বলছে রিলেশন না করার জন্য, তো আমি পাত্তা দিই নাই। পরে আমি দেখতেছি যে না ওর ইয়াটা মানে পাগলামিটা দিন দিন বেড়েই যাচ্ছে এরকম।
KBSB Uncensored-এ আমরা ছোট্ট একটা বিরতির পর আবার এখান থেকে ফিরছি। এই অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আরো একবার বলছি 09613 892 892। Stay tuned. Royal Tiger Beat presents KBSB Uncensored. Recharge yourself. Royal Tiger Beat presents KBSB Uncensored.
আচরণ মানে ফোন দিলে অনেক সময় ফোন ধরে আবার মানে এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আবার টোটালি, ফ্রেন্ডের সাথে বেশি সময় দিচ্ছে।
আচ্ছা,
ও তখন ইয়েটা যে গুরুত্ব দিলাম যে আসলে দেখি কি হয়েছে।
আচ্ছা,
তো আমি পরে দেখি যে না সত্যি সত্যি ও মানে এই নেশাটা করে আর কি।
কিভাবে বুঝলেন?
ইয়া বাটা নেই, আমি ওই আমার যে ফ্রেন্ড বলছে যে এরকম এরকম ওতে এরকম করে, তো আমার কথা হচ্ছে আমি হাতে নাতে দৌড়বো দেখবো কি।
আচ্ছা,
তো আমিও ওই ও যার কাছ থেকে ইয়েটা আনে ইয়া বাটা আনে, তো আমিও ক্লায়েন্ট সাজে যে আমিও আনবো।
আচ্ছা,
তো আমিও ওর ওর কাছ থেকে আনি, এনে আমি আবার এটা ই করি, ওই অন্য আমার এখানে আরো বড় ভাই আছে ওদেরকে দিয়ে দিই আমি, আমি নিজে খাই না, মানে আমি শুধু ক্লায়েন্ট যে ও আসলে নেয় কিনা জানার জন্য ক্লায়েন্টের সাথে আর কি। তো আমি আমি ভাইয়াকে জিজ্ঞেস করি যে ভাইয়া আপনার কাছ থেকে কি, আমি ফোনে ছবিও দেখাই যে ও কি এরকম মানে ইয়াবার মানে আপনার কাছ থেকে নেয় কিনা। তো বলতেছে হ্যাঁ ও তো কন্টিনিউস নেয়, ও দৈনিক তিনটা চারটা পাঁচটা দশটাও লাগে অনেক সময় ফোন নিয়ে যায়। তো আমি তো শুনে পুরাই অবাক, মানে আকাশ ভেঙে পড়ছে আমার উপর যে কি বলে। তো ওখান থেকে জানতে পারি, তারপরে আস্তে আস্তে মাঝে মাঝে মানে ও আমার কাছে টাকা চাইতো, যে বলতো যে সাগর আমার তো টাকা লাগবে। তো বলতাম যে টাকা দিয়ে কি করবো, তো বলতেছে যে আমি তো শপিং করবো, আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, আমার ড্রেসটা পছন্দ হয়েছে, আমি শপিং করবো, তুমি আমাকে টাকা দাও। তো আমি স্যালারি পাইতাম ঠিকই ৩৫০০, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে টাকা দিত, আমি যখন যা চাইতাম তাই দিত। তো আমি ওকে দিই, অনেক দিনই দিচ্ছে ৫,০০০ ১০,০০০ এরকম করে দিচ্ছে টাকা, দিচ্ছে ১,৫০০ এরকম করে।
আপনি যে প্রমাণটা পেলেন তারপরে ওকে জিজ্ঞেস করলেন না যে তুমি এখানে যাও?
জিজ্ঞেস করছি, ও বলতেছে যে তোমার সাথে আমার রিলেশন এটা অনেকে চায় না, তো হয়তো বা মিথ্যা কথা বলছে, ও আমাকে এড়িয়ে গেছে জিনিসটা। তো আমি বললাম আমিও এই জিনিসটা ওকে এতটা ই বুঝাই নাই যে আচ্ছা ঠিক আছে আমি ভালো করে জানি।
আচ্ছা,
তো আমি এইভাবে
টাকা নিত আপনার কাছ থেকে?
হ্যাঁ টাকা নিত। তো এক সময় আমি বুঝেছি যে শপিং করলে দেখা গেছে সপ্তাহের মধ্যে দুই দিনও টাকা নিত, কারণ বলতেছি যে শপিং করলে একটা মানুষ শপিং না হয় মাসে একবার করতে পারে, দুইবার করতে পারে, সপ্তাহে দুইবার কেন আমার থেকে টাকা নিবে? আর ও ফ্যামিলি থেকে তো ওর আব্বু আছে ভাই আছে টাকা দিচ্ছে, কলেজে যাচ্ছে যেহেতু কলেজে। আমি আবার জিগেলাম, তো কলেজে পড়ি নাই, আমার অন্য ফ্রেন্ডকে জিগেলাম যে আচ্ছা দোস্ত কলেজে পড়লে কেমন টাকা খরচ দেয়, তো বলতেছে যে এইরকম। পরে দেখলাম যে ও এক মাসে যে টাকা খরচ করে, আমি মনে করি এক বছরের টাকা ও এক মাসে খরচ করে ফেলে, তো এত টাকা তো খরচ হওয়ার কথা না। তো আমি বলতেছি যে আমি আবার টাকা দিচ্ছি, ও চাইতেছে আমি আবার দিচ্ছি, যে দেখি শেষ পর্যন্ত কি হয়। তো মানে আমাকে বুঝতে দেয় না, বলে যে না আমার সামনে তো পরীক্ষা এক্সাম, তো আমার মাথায় মানে ওই প্রেশারটা, এই জন্য আমি এরকম উল্টাপাল্টা আচরণ করি মাঝে মাঝে, মানে ফোন দিলে অনেক বাজে বাজে কথা বলতো, অনেক ধরনের কথা বলতো, মানে চেঞ্জ মনে হচ্ছে আর কি।
আচ্ছা,
তো আমি পরে ঠিকই জানতে পারলাম ওর বান্ধবীর কাছে জিজ্ঞেস করলাম, ওর বান্ধবীর নাম হচ্ছে শিখা, ওকে জিজ্ঞেস করলাম যে বলতেছে যে হ্যাঁ ভাই ও তো এরকম এরকম প্রায় তিন চার মাস ধরে ও কন্টিনিউসলি মানে এই নেশাটা করতেছে। তো আমি ওকে মানে চাপ প্রয়োগ করলাম যে আসলে তুমি এই কাজটা করতেছো এটা তো ঠিক না, আসলে তুমি আমাকে গোপন করে গেলা, তুমি এই কাজটা তো ঠিক করো নাই। পরে ও বলেছে যে না এটা আসলে আমি, ও পরে স্বীকার গেছে যে না আমি করতেছি আমার কাছে ভালো লাগে, না করে থাকতে পারতেছি না। তো এইদিক দিয়ে ওর ফ্যামিলি তো ওকে টাকা দেওয়া মানে বন্ধ
বন্ধ করে দিতে,
কম কম টাকা দিতেছে।
আচ্ছা, এক পর্যায়ে স্বীকার করে আপনার কাছে?
হ্যাঁ স্বীকার করে।
আচ্ছা, তারপর
তো আমি ওকে অনেক বুঝাইছি, অনেক বোঝানোর চেষ্টা করছি যে আসলে এটা করা ঠিক না, যারা এইগুলা করে এটা তো ভালো না জিনিসটা, তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে একদিন দেখা যাবে যে তোমার শরীরের কন্ডিশনও নষ্ট হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবা, অনেক বুঝাইছি। তো বুঝতেছে না, পরে আমাকে বলতেছে যে তুমি একবার ট্রাই করে দেখো কেমন লাগে, তুমি ট্রাই করে দেখার পরে যদি বুঝো যে না ভালো না তাহলে আমি ছেড়ে দিব।
আচ্ছা,
তো আমি বলছি মানে হিয়ালি করে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দিও। তো
মানে আপনার উদ্দেশ্য ছিল যে যেভাবেই হোক আপনি এটা তত ভালোই লাগুক আপনি বলবেন যে না,
বলবো যে না এটা
খারাপ জিনিস ছেড়ে দাও।
হ্যাঁ ছেড়ে দাও। তো আমি ওকে বলছি, ও আমাকে দিচ্ছে আর কি যে তুমি এইভাবে খাইও ঠিক আছে।
কিভাবে খাইতে বললো আপনাকে?
ও আমাকে বলছে যেভাবে বলছে যে ওই যে
আমি
এদিক দিয়ে অনেক নার্ভাস যে ও এরকম কাজ করতেছে, আমার স্বপ্নটাই ধূলিসাৎ হয়ে গেল, ফার্স্টে আমি একটা রিলেশন করলাম এরকম এরকম হয়ে গেল, তো আমার কপালে কি মানে কোন মোড়ের মতো আছে জায়গা, এখানে পাঁচ ছয়টা দোকান আছে, এখানে প্রতিদিনই আপনার লক্ষ টাকার উপরে ইয়াবা বিক্রি হয়।
এখনো?
এখনো কন্টিনিউয়াসলি চলতেছে, এখনো চলতেছে।
মাই গুডনেস। ওকে,
কিরকম টেস্ট আমি করলাম যে তখন আমার কোন রকম ফিলিংস আসে না এটার প্রতি।
আচ্ছা,
তো ও পরের দিন আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ট্রাই করছিলে, আমি বললাম যে হ্যাঁ, আমি বললাম যে এরকম পচা জিনিস কেউ খায়, কোন রকম টাকা দিয়ে এরকম বাজে জিনিস কেউ খায়, কোনো টেস্টই পেলাম না। পরে বলতেছে পাবা পাবা, আর দু একদিন ট্রাই করো পাবা। পরে ও আবার আমাকে দিল, আবার দুইটা দিল যে তুমি ট্রাই করবা করে দেখাও। পরে আমি ট্রাই করলাম, পরে আস্তে আস্তে দেখলাম মানে দুই দিন করার পরে, টোটাল তিন দিন করার পরে আমার এটার প্রতি একটা অন্যরকম একটা ফিলিংস জন্মাইলো।
ফিলিংস বলতে ফিলিংসটা কেমন ছিল একটু ব্যাখ্যা করতে পারবেন?
ফিলিংসটা জন্মাইলো যেমন আমি আগে অনেক টেনশন করতাম, তখন টেনশন মনে আসতো না, তারপরে আগে আমি অনেক চিন্তিত ছিলাম মানে চিন্তা করতাম, তখন আমার মাথায় চিন্তা আসতো না, প্লাস হচ্ছে আমি মানে খেতে পারতাম না, ক্ষুধা লাগতো না, এরকম মানে মনে হতো যে আমি অনেক হ্যাপি, এরকম একটা ফিল আসতো আমার ভিতরে।
আচ্ছা,
তো আমি বললাম যে না ঠিকই তো, এটা তো মানে ভালোই, কি আর ক্ষতি করবে। তো আমি ওর ইতে পরে আমি মানে শুরু করি আস্তে আস্তে,
আপনিও খাওয়া শুরু করেন,
খাওয়া শুরু করি একদিন দুদিন পর পর, মানে সপ্তাহে একদিন এরকম ভাবে খেতে শুরু করি।
মানে যে আপনার টার্গেট ছিল যে ওকে ভালো করবেন, আপনি সেই নিজেও ডুবে গেলেন?
ডুবে গেলাম।
আচ্ছা,
ফার্স্টে ও আমাকে দাম একটা দিন, মানে ফার্স্টে আমি কিনি নাই, ওইভাবে আমাকে তিন চার মাস ও নিজেই দিত আমাকে।
এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে যারা নেশা করে এদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যারা তাদের সঙ্গীর সাথে বানানোর জন্য প্রথম প্রথম ফ্রি দেয়, কারণ সঙ্গীর সাথে বানালে তো এটা লাভ, কারণ ওর কাছ থেকে একদিন খাওয়া যাবে, এবং ফ্রি দেওয়ার পরে যখন সে নেশায় ডুবে যায় তখন সে বলে যে না এখন তুমি কিনে খাও, পারলে আমাকেও খাও। আচ্ছা,
তো আমাকে ও ফার্স্ট মানে তিন চার মাস এরকম ভাবে দেয়, তো আমি ওকে বলতাম যে আমি তো কন্টিনিউসলি এটা খাইতে পারবো না, কারণ একটা দাম হচ্ছে 300 টাকা, 400 টাকা, 500 টাকা এরকম। তো আমি তো ঠিক তো বলতেছে যে আমি যতদিন খাবো তুমিও খাইতে পারবা, সমস্যা কি। তো ও আমাকে দিত, তো আমি খেতাম মানে অন্যরকম ফিলনেস, তো না খেলে আমার ভালো লাগতো না, আমি খেতাম কন্টিনিউসলি খেতাম। তো এক পর্যায়ে মানে ওর বললাম তো যে ওর বাসা থেকে মানে মানা করে দিছে, মানে টাকা দেয় না আর কি। তো ওই চাপটা আমার উপরে আসতো আস্তে আস্তে আসতে থাকে আর কি, যে তুমি টাকা ম্যানেজ করো, টাকা লাগবে, টাকা আনো। বিভিন্ন সময় আমি এরকম ইয়েও করছি যে আমার ফ্রেন্ডকে নাটক সাজাই, যেটা হচ্ছে যে আমি তো আমার ফ্যামিলি থেকে বিভিন্ন মানে কজ দেখিয়ে টাকা নিচ্ছি যে আমার টাকা লাগবে, মানে অনেক। তো একটা সময় দেখা গেছে আমার ফ্যামিলিও বলতেছে যে তুমি এত টাকা দিয়ে কি করো। তো দেখতেছি আমি পরে মাথায় একটা প্ল্যান আসলো যে আমি যদি আমার বড় আমার ফ্যামিলি থেকে বড় ধরনের একটা অ্যামাউন্ট যদি আমি হাতে নিতে পারি, তাহলে হয়তো বা আমি অনেকদিন বসে বসে খেতে পারবো, বা একটা এই টাকাটা আমি একটা জায়গায় মানে ইনভেস্ট করে ওইটার প্রফিট দিয়ে আমি খেতে পারবো, এইরকম একটা ই মাথায় আসে। তো আমি কি করলাম, আমার আমি নাটক সাজাইলাম, আমার চারটা ফ্রেন্ড নিলাম, চারটা ফ্রেন্ড নিয়ে বললাম যে আমার ফোন দিয়ে আমার বাসায় ফোন দিবি, আমার ফোন দিয়ে দিবি, দিয়ে বলবে যে এরকম এরকম সাগরকে তো আটকিয়ে রাখছি, মানে কিডন্যাপ করা হয়েছে, তো আপনার যদি টাকা না দেন তাহলে ওকে মেরে ফেলবো, মানে এরকম ইটা করলাম, প্ল্যান করলাম।
আচ্ছা,
তো ওরা বলতেছে যে আচ্ছা আমি আমরা যদি এটা করি তাহলে তো প্রবলেম হবে, যদি কোনোভাবে ধরা খাই তাহলে তো খুব বিরাট ধরনের ঝামেলা হবে। তো আমি বলতেছি যে দোস্ত আমি থাকতে তবে তোদের কোনো প্রবলেম হবে না, কর। তো বলতেছে যে করবো ঠিক আছে, কিন্তু কি পার্সেন্টেজ কি পাবো, মানে বেনিফিটটা কি,
বেনিফিটটা আছে, হ্যাঁ
বেনিফিটটা কি। তো আমি বললাম যে তোরা যদি 500,000 টাকা আনতে পারো তাহলে এখান থেকে তোরা 1,00,000 টাকা পাবি। আমি শিওর ছিলাম, আরো বেশি আনতে পারবো, কিন্তু আমার কথা হচ্ছে যে এটুকু নিলেই চলবে। তো ওরা বলবো আচ্ছা ঠিক আছে। তো ওরা আমি যেভাবে বলছি ওরা জিনিসটাকে আরো সুন্দর করে ডেকোরেশন করে মানে গুছিয়ে মানে নিচ্ছে আর কি, অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তো আমার ফ্যামিলি তো আমার ফোন দিয়ে ফোন দিছে, ফোন দিয়ে ফোন দিয়ে বলতেছে যে এরকম এরকম আপনার ছেলেকে তো এরকম এরকম কিডন্যাপ করা হয়েছে, তো মুক্তিপণ হিসাবে 500,000 টাকা না দিলে আপনার ছেলেকে আমরা মেরে ফেলবো। আমার আম্মুকে ফোন দেওয়া হয়েছে আর কি। তো আমার আম্মু ফার্স্টে শুনেই মানে একদম মানে ই করছে, সেন্স হারিয়ে বসছে। পরে আমার আব্বুকে জিনিসটা জানায় যে এরকম এরকম মানে আমার মামারা যে এরকম এরকম টাকা চাচ্ছে, এরকম এরকম কিডন্যাপ হয়েছে, এখন তো টাকা চাচ্ছে। তো আমার আব্বু বলছে যে এখন টাকা দিয়ে চাচ্ছে, তো ছেলের জীবনটাই তো বড়, টাকাটা বড় কথা না, তো টাকাটা ম্যানেজ করে দিয়ে দাও। তো টাকাটা কি কিভাবে দিবে, কি ওয়েতে দিবে, তো ওই জন্য ওরা কি প্ল্যান করলো, ওরা বিকাশে টাকাটা নিবে। তো বিকাশে তো এত টাকা একসাথে নিতে পারবে না, তো ওরা কি করলো, অনেকগুলো অ্যাকাউন্ট করলো, অনেকগুলো অ্যাকাউন্ট করে
বিকাশে অনেকগুলো অ্যাকাউন্ট,
হ্যাঁ অনেকগুলো অ্যাকাউন্ট করলো, অনেকগুলো অ্যাকাউন্ট করে
বিকাশে তো অনেকগুলো অ্যাকাউন্ট করা যায় না,
না এক অনেকগুলো নাম্বার দিয়ে করছে।
আচ্ছা, একটা নাম্বার না দিয়ে মানে অনেক অনেক নাম্বার দিয়ে করছে। আচ্ছা,
অনেক অনেক নাম্বার দিয়ে করছে। তো মুক্তিপণ হিসাবে বলতেছে যে আপনারা টাকা দিবেন, এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার গুলি দিল। আর ওদের কাছে তো আমি আছি, তো ওদের খুব একটা বেশি বড় ধরনের ভয়ও নেই, যেহেতু ও আছে, ও তো আমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে ও আমাদের বাঁচাবে, এরকম একটা ইয়ে। তো বিকাশে ওরা কয়বারে জানি মানে 360,000 টাকা আমাকে মানে
বিকাশে,
হ্যাঁ বিকাশে,
আচ্ছা
20,000 নাকি 15,000 এইভাবে আনে আর কি। 360,000 টাকা আনে, আনার পরে আমাকে ফুল টাকা দেয় না, আমাকে টাকা দিচ্ছে 60,000 টাকার মতো, আর 300,000 টাকাই ওরা নিয়ে গেছে।
আচ্ছা,
যে যদি ধরা খাইতাম তাহলে তো তোর কোনো প্রবলেম হতো না।
ওরা কত নিয়ে গেল?
ওরা 300,000 টাকা নিয়ে গেছে, আমাকে 60,000 টাকা দিচ্ছে
মাত্র।
হ্যাঁ, তো আমি মনে মনে ই করতেছি যে আমার ফ্যামিলি থেকে এত ই করে মানে
এই টাকাটা নিয়ে আপনি স্বপ্ন দেখতে
দিলেন, তো ওরা 300,000 নিলো, আমাকে 60,000 টাকা দিলো মাত্র। তো আমার ভিতরে খুব কষ্ট, খুব একটা ই যে কেন এরকমটা হলো কেন। তো আমি আমার ফ্যামিলিতে আসলাম, ফ্যামিলিতে আসার পরে বলতেছে যে বাবা তোর কি হয়েছিল, তোকে মারছে কি না কি, এগুলা জিজ্ঞেস করলো। আমি বললাম যে না এগুলা হয় নাই, আমি আম্মুকে এটা বলি নাই যে আমি টাকা নিয়ে বাজে রাস্তায় খরচ করছি, এটা বলি নাই। আমি বলছি এর আগে আমার আম্মুকে বলছি, আব্বুকে বলছি যে আমাকে একটা একটা ব্যবসা নিয়ে দেন, আমি ব্যবসা করবো।
আপনি কথাগুলো বলছেন,
তো আমাকে দেয় নাই, ব্যবসার জন্য টাকা দেয় না, যে তুই যে এরকম ভাবে ঘুরছ তুই তো ব্যবসার টাকা দেখা গেছে নষ্ট করে ফেলবি, তো ব্যবসা করা দরকার না, তুই আরো বড় হ আরো বুঝ, মানে ধর পরে দেখা যাবে কি করা যায়। তো যেহেতু দেয় না এই জন্য আমার আসছে, তো আমি বললাম তোমাদের কাছে তো টাকা চাইলাম, তোমরা টাকা দিলাম না, এই জন্য আমি প্ল্যানটা করলাম টাকা নিয়ে আসার জন্য। তো বলতেছে যে এতগুলা টাকা এখন কি ও আমার, আবার আমার ফ্রেন্ডরা ই করতেছে যে তুই তোর ফ্রেন্ড যদি সত্যি কথা বলস তাহলে কিন্তু তোর খবর আসবে, তুই এই কথাটা এড়াই যাবি। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে দেখি, মানে আমার ই হচ্ছে যে ওদের কাছে 3 লক্ষ টাকা গেছে,
এই টাকাটা তুলে নিয়ে আসতে পারি কিনা,
পারি কিনা।
আচ্ছা,
তো এদিক দিয়ে ও তো ই করতেছে আমার কাছ থেকে মাঝে মাঝে 2,000, 1,000 করে 3,000 করে টাকা নিচ্ছে, আমি ফ্রেমলি থেকে নিয়ে দিতেছি। তো আমি সুযোগ খুঁজতেছি যে আসলে কিভাবে ওদের কাছ থেকে টাকাটা নেওয়া যায়, আমি কোন রকম স্কোপ খুঁজে পাচ্ছিলাম না কিভাবে নিব। তো এইভাবে টাকাটা হাত ছাড়া হয়ে যায়, পারি নাই 60,000 টাকা। 60,000 টাকাও আমি আম্মুর সাথে শেয়ার করি নাই, বলতে ওরা সব টাকা নিয়ে গেছে। তো 60,000 টাকা থেকে 18-19,000 টাকা মতন ছিল, আর বাদ বাকি টাকা আমি ওই নাদিয়ার পিছনে খরচ করে ফেলি। ওইখান থেকে খরচ হয়ে যায়। তারপরে আমার আব্বু আবার 2015 সালের ফার্স্টে আমার আব্বু আবার ফার্স্ট মাসের দিকে আবার দেশে আসে আর কি। তো দেশে আসার পরে আব্বু আসার পরে শুনলো যে এরকম এরকম সাগর তো কোন রকম পড়াশোনা করে না, ঘোরাঘুরি করে, তো ও এরকম ভাবে যদি চলে তাহলে তো মানে খারাপ একটা রাস্তায় চলে যাবে, অলরেডি আমি খারাপ রাস্তায় চলেই গেছে, ওর ফ্যামিলিতে জানেন আর কি। তো আমাকে আব্বু বললো যে সাগর তুমি কি করবা, তুমি যেগুলা করতেছ এগুলা তো আসলে ঠিক না, তো তুমি কি দেশের বাইরে চলে যাবা? আমি বলতেছি যে না আব্বু আমি দেশের বাইরে যাবো না, তুমি আমাকে টাকা দিয়ে একটা ব্যবসা দড়ায় দাও, আমি দেশে ব্যবসায়ী করবো। তো বলতেছে যে ঠিক আছে, এখন তো তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবা না, কারণ ওই রকম তোমার ম্যাচুরিটি আসে নাই, তুমি ব্যবসা করবা যে ব্যবসা করতে গেলে অনেক নলেজের দরকার, তারপরে অনেক কিছু ই করতে হয়, তুমি এগুলো পারবা না, এখন আপাতত তুমি বাসায় থাকো, এখন কিছু দরকার, এখন কিছু করা দরকার নাই, আমি আরেকবার দেশের বাইরে গিয়ে মানে ছুটিতে আসছিল আর কি, আমি আবার আসি, আসার পরে আবার তোমাকে একটা দেখি কি করা যায়, এরকম একটা আশ্বাস দিয়ে উনি আবার 3 মাস পরে আবার চলে গেল দেশের বাইরে। আর এদিক দিয়ে ওই যে আমার তো ইয়ে চলতেছে, ইয়েটা চলতেছে, নেশাটা চলতেছে,
কটা করে নিতেন দিনে?
তখন আমার দিনে না, আমি সপ্তাহে 2টা বা 2 দিন বা 3 দিন এরকম কন্টিনিউস এরকম আর কি, সপ্তাহে প্রতিদিন লাগবে না, 2-3 দিন পর পর লাগবে আর কি। তো পরে আমি কি করবো, আসলে আমার তো ই করতে হবে, এই জিনিসটা নিতেই হবে, কারণ না নিলে আমার মানে খুব খারাপ লাগতেছে যে আমি কি করবো, মানুষকেই মারবো না কি করবো, আমার মাথায় তখন কিছু সেন্স কাজ করতে না, তো কি করবো। তো এদিক দিয়ে আমার গার্লফ্রেন্ডও ই করতেছে যে তুমি টাকা আনতেছো না কেন, টাকা দাও না কেন, আমি টাকা চাইলে তুমি টাকা দাও না, মানে ও যদি চাইতো 2,000 আমি টাকা দিতাম, 500 বলতাম আমার টাকা নেই আমার কাছে, তো আমাকে এদিক দিয়ে প্রেশার দিতেছে যে তুমি টাকা দাও না কেন, আগে তোমাকে তোমার কাছ থেকে টাকা চাইলে তুমি টাকা দিতাম, এখন তুমি টাকা দিচ্ছ না। তো আমি বলতেছি যে আসলে টাকা তো ফ্যামিলি থেকে দিতেছে না, টাকাও নাই, তো আমিও ওইখানে আমি কিন্তু ওইখানে চাকরি চালাই যাচ্ছি।
আচ্ছা,
তো আমি
হ্যাচারিতে
তো ওইটা টাকা দিয়ে দেখা যায় একদিন যায়, একদিন বা 2 দিন যায়, এর বেশি যায় না। তো আমি এরকম ভাবে যে বলতেছি যে আসলে আমি তো ই করতেছি না, টাকা দিতেছি না, তো ও আমাকে একটা বুদ্ধি দিল যে আমার একটা ভাই আছে, ও তো এরকম এরকম ইয়াবা ব্যবসা করে, ও তো টেকনাফ থেকে নাকি কোথায় থেকে যেন ইয়াবা নিয়ে আসে চালান, তো তুমি ওর সাথে ই করো, যোগাযোগ করো, আমি বলে দিই মনে, তুমি দেখো কি করা যায় কিনা।
আচ্ছা,
তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি গেলাম ওই ভাইয়ার কাছে, তো আমাকে বললো যে হ্যাঁ নাদিয়া তো ফোন দিছিল এরকম এরকম, তো তুমি কি কাজ করতে পারবে কিনা। আমি বললাম যে কেমন কাজটা, বলতেছে যে আমি তোমাকে মানে দিব, মানে জিনিসগুলা দিব, তুমি জায়গা মতো নিয়ে দিয়ে আসবা। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটার বিনিময়ে, পরে বললো যে এটার বিনিময় হচ্ছে তোমরা দুজন মানে তুমি আর নাদিয়া যত পিস খাইতে পারো খাবা, এটা বেনিফিটটা হচ্ছে এটা। তো আমি বললাম ওকে ঠিক আছে ফাইন। তো উনি আমাকে দিত দেখা গেছে 400, 500 পিস, 300 পিস, 100 পিস এরকম করে মানে মানে
ব্যবসা করার জন্য।
হ্যাঁ, ব্যবসা করার জন্য বলতে গেলে উনি আমাকে উনি তো নিয়ে আসতো ইয়ে থেকে। থেকে মানে ওই টেকনাথ না কিগুলো থেকে নিয়ে আসতাম জানি না।
আচ্ছা,
তো উনি আমাকে দিত, আমি এগুলা কি করতাম, আমি এগুলা হচ্ছে কটিয়াদি বা অন্য যে কিশোরগঞ্জের এদিকে মানে অনেক দূরে দূরে মানে পার্টি আছে ওদের কাছ থেকে নিয়ে ওদের কাছে নিয়ে পৌঁছায় দিয়ে আসতাম আর কি। এটাই ছিল আমার কাজ আর কিছু না, এটা ক্যারি করতাম হচ্ছে অন্যভাবে আমার নিজের মতো করে। ওরা দিত বলতো যে তুমি যেভাবেই পারো তুমি নিয়ে যাবা, ধরা খাইলে এটার দেখা গেছে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আমাদের অনেক মানে বড় হাত, তোমাকে কোনোরকম তোমার কোনোরকম প্রবলেম হবে না, তোমাকে ছাড়া নিয়ে আসতাম।
আচ্ছা, কিভাবে ক্যারি করতেন?
এটা হচ্ছে ক্যারি করতাম, দেখা গেছে অনেক সময় ওই যে বাজার করতাম, বাজারে ব্যাগ আছে না, বাজারে ব্যাগের ভিতরে কুমড়া চিপস চিল করে বিক্রি করে না, ওই মিষ্টি কুমড়া যেগুলা, তো মিষ্টি কুমড়া ছুরি দিয়ে হালকা করে ওই ফুটা করা হতো
মিষ্টি কুমড়ার মধ্যে।
হ্যাঁ, মিষ্টি কুমড়ার মধ্যে।
আচ্ছা,
যে ট্যাবলেট গুলা সেগুলা প্যাকেট করে মিষ্টি কুমড়ার ভিতরে ভরে এটা আবার লাগাই দিতাম, তখন বোঝা যেত না যে এটার ভিতরে আসলে কি আছে,
মিষ্টি কুমড়ার ভিতরে
মিষ্টি কুমড়ার ভিতরে আর কি।
আচ্ছা,
তো এইভাবে বিভিন্ন টেকনিক মানে এক এক সময় এক এক ধরনের টেকনিক খাড়ায় না হতো আর কি। তো একদিন যাইতেছি, তো হঠাৎ করে কিভাবে জানি জানি না মানে পুলিশ আসলে আগে থেকে জানতে পারে যে আমার একটা এরকম মানে এন্টি গ্রুপ আছে, হয়তো বা ওদের যে ভাইয়ার কথা বুঝছি বড় ভাই, হয়তো বা জানা গেছে যে এরকম এরকম। ওইদিন বেশি না আমার কাছে 80 পিসের মতন ছিল, কমই ছিল। অন্যদিন আমি 500 পিস 800 পিস আমি নিয়ে গেছি। ওইদিন আমি কোন রকম ওই যে অন্য কোন টেকনিক ইউজ করি নাই, জাস্ট শুধু ওই মুড়ি আছে না মুড়ি, এই মুড়ি হাফ কেজি মুড়ি নিয়ে মুড়ির পুতলার ভিতরে ওই আবার টুবলার মানে যে প্যাকেটটা এটা রাখা হয়েছিল।
আচ্ছা,
তো আমি নিয়ে যেতেছি, তো ওই ওইখানে একটা বটতলার একটা জায়গার নাম আছে, ওইখানে যাওয়ার পরে সিগন্যাল দিছে আর কি পুলিশে দাঁড়ানোর জন্য। তো আমি আবার একটা জিনিস কি যে আমি এই যে ইয়াবা ক্যারি করতাম ওই সময় আমাকে পুলিশ মানে অনেক সময় চার্জ তো করছে একদিন এর আগে, তো আমি একদম স্বাভাবিক নর্মাল মানে ই করতাম, বিহেভ করতাম ওদের সাথে, মানে আনইজিবিল করতাম না আরকি। তো অনেক সময় দেখা গেছে চেক করলে করতো না করলে সাইড দিত। তো ওই দিনও আমি সেম এরকমই মানে কোন রকম আনইজিবিল করি নাই, কেন জানি জানি না বলতেছে তোমার এটা কি, তোমার হাতে এটা কি, বললাম যে স্যার এটা মুড়ি, বলছে মুড়ি দেখি তো হাত দিছে, হাত দিয়ে দেখে এদের ভিতরে ইয়াবা।
তারপর
তো ইয়াবা পাইলো, ইয়াবা পাওয়ার পরে বলতেছে যে এগুলা কি, পরে আমি বললাম যে স্যার এগুলা এই মুড়িটা তো আমাকে বড় ভাইয়া দিছিল নিয়ে যাওয়ার জন্য, আমি আসলে জানি না এগুলা কি, আমি অস্বীকার করলাম। তো পরে আমাকে এইখান থেকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পরে থানাতে নিল, থানাতে নেওয়ার পরে
আমি প্রথম থানাতে গেলাম।
হ্যাঁ, জীবনে ফার্স্ট মানে আমি তো যখন ধরে নিয়ে গেছে তখনই আমি মোটামুটি শেষ পাওয়া যায় মানে খুবই মানে অন্যরকম একটা বাজে অবস্থা। তো আমি বললাম যে পুলিশকে বললাম একজনকে যে ভাইয়া আপনার ফোনটাকে একটু দেওয়া যাবে, একটু কথা বললো, তো বলেছে যে না। তো উনি বললেন যে ঠিক আছে ফোন দেওয়া যাবে ঠিক আছে, কিন্তু টাকা লাগবে 500 টাকা।
আমি বললাম 500 টাকা লাগবে।
হ্যাঁ, 500 টাকা লাগবে। তো আমি বললাম যে ভাইয়া 500 টাকা তো আমার কাছে নাই, আমার কাছে ওই সময় 345 টাকা নাকি 46 এইরকম ছিল আর কি। আমি বললাম এই কটা টাকা আছে, বলতে ঠিক আছে দাও। পরে ওই টাকাটা দিয়ে দিলাম ওনাকে, তো উনি আমাকে ফোন দিল কথা বলার জন্য। তো আমি বড় ভাইকে ফোন দিলাম, বড় ভাইকে ফোন দিয়ে বলতেছি যে ভাইয়া এরকম এরকম। পরে বড় ভাইয়া বলতেছে যে এরকম এরকম, এখন আমি কি করবো, এখন আমার কিছু করার কিছু নাই, তোমাকে বলছি তুমি মানে তোমার নিজের মতো করে তুমি নিয়ে যাওয়া, যেভাবে ধরা না
যে আপনাকে ইয়াবাগুলো দিত সে বলতে কিছু করতে পারবো,
এখন আমি কিছু করতে পারবো না, তুমি দেখো কি করা যায়।
আচ্ছা,
তো আমি হতাশ হয়ে ফোনটা রেখে দিলাম, পরে আমাকে একদিন রেখে ওখানে পরে আমাকে চালান করে দেয় নসনীতে। তো এই ফার্স্ট টাইম মানে আমি কেমন যে এটা মানে আগে জানতাম না যে জেল আসলে কেমন। তারপর হচ্ছে যে যখন ওই যে হাতি ইয়ে লাগাই নিতেছে, হ্যাঁ লাগালো নেওয়ার সময় আর কি, মানুষ দেখতেছে কেমন নিজের কাছে খুবই যে কি হলো মানে অন্যরকম একটা ইয়ে, যে এটা ফিল্ডটা বোঝাতে পারবো না কেমন, যে খুব কষ্ট আর কি। জেলে নিয়ে আসার পরে এখানে দেখলাম আরো বেশি ইয়া, যে আগে যারা বড় ভাই ছিল ওদের একটা দাপ পড়ে এখানে, যে এখানে আসছো কি করে আসছো, বললাম এরকম এইটা কোনো ব্যাপার হলো, এটা কোনো বিষয় আমরা ই করে আসছি ওই করে আসছি, ওরা দিকে আর বড় বড় ইয়া। তো এখানে বলতেছে যে ই করতে হলে ভালো গুসল টুসল প্লাস হচ্ছে ই করতে হলে মানে আমার টাকা দিতে হবে, তো এইরকম আর কি। বেশি দিন ছিলাম না এখানে মানে জেলে 18 দিনের মতন ছিলাম, পরে আমাকে বের করে নিয়ে যায়। আমাকে বের করে হচ্ছে ওই বড় ভাইয়াতেই,
বড় ভাই বের করে না?
হ্যাঁ, বড় ভাই বের করে।
যে এর মাঝখানে আপনার আব্বা আম্মা আসে নাই আপনার সঙ্গে যোগাযোগ করতে?
হ্যাঁ, আমার আম্মু আসছে।
আম্মু আসার পরে কি বলেছে দেখা হওয়ার পরে?
আম্মু আমার আম্মু আসলে সত্যি কথা বলতে গেলে কি আগের দিনের মানুষ তো একদমই মূর্খ,
কিছু বোঝে না,
কিছুই বোঝে না। আমার আম্মু ভালো ভাবে মানে বাজারে আসতে পারে না, রাস্তা পারাপার হতে পারে না, একদম বোকা শোকা মানুষ। তো উনি কি মানে আরেকজনের হেল্প নিয়ে আমাকে দেখতে আসছে, তো পরে আমি পরে জানতে পারছি যে আমাকে ছাড়ানোর জন্য ওই বড় ভাইকে আমার আম্মু অনেক টাকা দিছে। 18 দিন পরে বের হয়ে যায়, বাসায় যায়, বাসায় যাওয়ার পরে শুনি যে ও নাকি কার সাথে মানে ফিজিক্যালি রিলেশন করে।
ঠিক আছে, এখান থেকে আমরা ফিরবো প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিতে যাচ্ছি, ঠিক রাত 12টায় আবারও ফিরছি। প্রিয় শ্রোতা, এই প্রথম আমরা একটি বই বাজারে আনছি, যাহা বলিব সত্য বলিব, বাংলা এবং ইংরেজি অনুবাদে একটি মাত্র বই। এই বইটি যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান, আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে এবং সেজন্য ফোন করতে হবে rakumari.com এর 16297 এই নম্বরে। আমি আরো একবার বলছি, rakumari.com এর 16297 এই নম্বরে। এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আরজিকে বিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। এই বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। যারা অ্যাডভান্স বুকিং দেবেন তাদের জন্য এই বইটি করা হয়েছে। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
Roy Tiger Treats presents Gibbous the Uncensored Dog. Roy Tiger Treats presents Gibbous the Uncensored Dog. Recharge yourself.
সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, এবং আপনারা শুনছেন জেবিএসবি আনসেন্সর্ড অন 89.2 FM। আমরা সাগরের জীবনের অপ্রিয় সত্য এখানে রিভিল করছি। আমরা আবারও গল্পে ফিরে যাচ্ছি। হ্যাঁ, যেখানটায় ছিলাম বলুন। তারপর
আমি আসার পরে পরে জানতে পারি যে ও ফিজিক্যালি রিলেশন করে। কেন কিভাবে বিশ্বাস করবো, এরকম হতেই পারে না, ও তো এরকম নেই না। আমার ধারণা ছিল যে ও অনেক ভালো আর কি। তো আমি বললাম যে না, এরকম হতে পারে না। তো বলতেছে যে না, এটা সত্যি তোমার জন্যই তো মূলত আমি এই রাস্তায় চলে আসছি, আর আমি যে বড় ভাইয়ের সাথে ব্যবসায় নামলাম, ব্যবসায় এটা তো তুমি আমাকে বুদ্ধি দিছিল। আমি যখন জেলা গেলাম, তুমি তো আমাকে একদিন দেখতেও গেলাম না। ও আমাকে বলতেছে যে দেখার কি আছে, তুমি তো আসবে, জানি তুই যে না গেছিস, তুমি তো আসবে, আসতে দেখা হবে না। মানে ও কেমন জানি আমাকে ইগনোর করতেছে আগের মতো না। পরে আমি বলতেছি যে আমার এই ফ্রেন্ডরা এরকম এরকম বলছে, তুমি নাকি এই ভাইয়ার সাথে টাইম পাস করছো। পরে ও আমাকে বলতেছে হ্যাঁ করতেই পারি, স্বাভাবিক।
কোন ভাই যেটা, যে ভাই আপনাকে ইয়া দিত
না, এটা অন্য ভাই, বড় ভাই। তো আমি বলতেছি তো স্বাভাবিক, তো আমার সাথে তোমার কি বলতেছে? ও বলতেছে যে আমার সাথে তোমার কিছুই না, বলতেছে আর কি। তো আমি বলতেছি কিছুই না, তো বলতেছে যে না। পরে আমি বললাম যে ভালো করে ই করো, মানে আমি কিন্তু অনেক কষ্ট পাচ্ছি, তুমি সত্যি করে বলো। পরে বলতেছে না, আমি ফান করছি তোমার সাথে। দেখলাম তুমি কি বললো, না আসলে ওর সাথে মানে এই ভাইয়াটার কথা বলতেছে যে ওনার সাথে আমার ওরকম কোনো মানে ই হয় নাই। তো আমি একটু আশ্বস্ত হলাম। পরে আমি এভাবে ওর সাথে আগে
থেকে তখন পড়াশোনা করছে নাকি পড়াশোনা বন্ধ করে
পড়াশোনা করতেছে
তখন পড়াশোনা করছে
সেকেন্ড ইয়ারই আছে এটা
ইন্টার সেকেন্ড ইয়ারে
হ্যাঁ পড়াশোনাই করতেছে। পরে ওর সাথে কথা আগের মতো হয় না, অল্প হয়, এত কথা বলে না। ও ফোন দিলে বলে আমি ব্যস্ত আছি, পরে নিয়ে দিদি মানে বিভিন্ন ধরনের কথা বলে ফোন রাখতে চায় আর কি। তো আমিও কথা কম বলি। পরে একদিন আবার শুনতে পাই যে আসলে ও কন্টিনিউসলি ওই বড় ভাইয়ার বাসায় যায় আর কি।
আবার শুনতে পাই
তো আমি বলতেছি যে না, আজ তো দেখতে হবে। মানে কয়েকজন বলছে, 3-4 জন ফ্রেন্ড বলছে আমাকে যে এরকম এরকম নাদিয়া যাচ্ছে। তো আমি একদিন বললাম যে কি এরকম কি বিষয়। পরে আমাকে বলেছে যে না যাচ্ছি, প্রবলেম কি, আমি টাকা পাইতেছি, খাইতেছি, মানে ও এরকমটা বললো। তুমি তো এখন আমাকে টাকাও দিতে পারো না, মানে আমি এরকম বললো আর কি জিনিসটা, যে আমি মানে আমি নিতে পারতেছি না মানে ইয়াবা। তো ইয়াবা নেওয়ার জন্য আমি মূলত উনি আমি আমি জয়টা চাই ওইটি দেয় উনি আমাকে, মানে বড় ভাইয়ের কথা বলতেছে। তো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তো বুঝতেছি তোমার সাথে তো আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না এরকম হলে। তো আসলে তোমাকে এই কাজে কে নিচ্ছে? পরে ও আমাকে বলতেছে যে একটা একটা মহিলার কথা বলছে যে উনি নাকি ওরে নিচ্ছে এই কাজে, মানে এই ব্যবসা করার জন্য আর কি, মানে খারাপ ব্যবসাটা। তো আমাকে বলতেছে যে উনি নিচ্ছে
খারাপ ব্যবসা বলতে
দেহ ব্যবসা করে যেটা, মানে ভাইয়ার সাথে যেটা। ওষুধ এটার জন্য না, এটা এই ভাইয়ার জন্য, এই ভাইয়ার সাথে না, আরো অনেকের সাথে করছি।
নাদিয়ার ফ্যামিলি সম্পর্কে আমাকে একটু বলেন, তোর ফ্যামিলিতে আর্থিক অবস্থা কেমন ছিল?
নাদিয়ার ফ্যামিলি আর্থিক অবস্থা মোটামুটি মিডল,
মধ্যবিত্ত ছিল।
মধ্যবিত্ত
তো এক পর্যায়ে নাদিয়া নিজের শরীরটাকে বিক্রি করে হলেও এই এই নেশাটা করে করে যাচ্ছে, সেজন্যই বলেছে যে সে ওখানে যাচ্ছে।
ওকে, তাহলে আমার ফ্যামিলি থেকে টাকা দেয় না, তুমিও দাও না, তো আমি তো এটা না নিয়ে পারতেছি না, তো আমি ওইখানে যা চাইতেছি তাই পাইতেছি। ওই বড় ভাইয়াটাকে মেনশন করে বলতেছে যে আমি ওনার কাছ থেকে 10 পিস চাইলে 10 পিসই দেয় আমাকে। তো আমি বললাম যে এই জন্য এরকমটা করতে হবে, কি করব, কিছু করার নেই, কারণ আমার তো বেঁচে থাকতে হবে, ও বলতেছে আমাকে। তো আমি বললাম যে আচ্ছা সত্যি করে বলে দাও তুমি এটা, আমি মাত্র 18 দিন বাইরে ছিলাম, বাইরে বলতে গেলে জেলে ছিলাম আর কি, তো তুমি 18 দিনের ভিতরে কিভাবে মানে ই করলাম, এতটা ইনভলভ হয়ে গেলাম। তো পরে ও আমাকে বলতেছে যে আরে পাগল, আমি 18 দিনের ভিতরে না, মানে আমি আর আগে থেকে এই কাজটা করতেছি, মানে এই ব্যবসার সাথে, এই মানে দেহ ব্যবসার সাথে জড়িত। আমি বুঝতে পারিনি, বলতেছে যে তুমি জেলে যাওয়ার 3 থেকে 3.5 মাস আগে থেকে আমি এই কাজটা করতেছি। তো আমি বললাম যে আসলে তোমাকে এই কাজে কে নিছে? পরে বলতেছে যে এরকম এরকম একটা মহিলা কথা বলছে যে ও আমাকে নিছে। তো আমি বললাম যে তুমি আমাকে বলো নাই কেন ফার্স্টে? পরে বলতেছে যে আসলে আমি ফার্স্টে বলি নাই কেন, উনি আমাকে ফার্স্টে এটা বলি নাই নাই আমাকে নিছে যে একটা বড় ভাইয়ের সাথে, বড় ভাই না, আমি উনি হচ্ছে প্রভাবশালী, ঠিক আছে, ওইখানকার রাজনীতিবিদ, তো উনার সাথে নাকি মানে কথা বলতে হবে, জাস্ট শুধু টাইম পাস, কথা বলতে হবে আর কিছু না, এটা বলে নাকি ওকে নিছে। তো নেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে ও দেখে যে আসলে ওই লোকটা না, অন্য আরেকটা লোক। তো আসতে ওইখানে নাকি ওর সাথে জোড়াজুড়ি করে এই কাজটা হয়, মানে এই যে মহিলাটা নিয়ে যায় ওইখানে, তো জোড়াজুড়ি করে হয়। তো এইগুলো নাকি আবার ভিডিও করে রাখে, ঠিক আছে, ওই মহিলা ভিডিও করে রাখে। পরে ওকে কিছু টাকাও দিয়ে দেয় সাথে, যে ঠিক আছে যাও আর নেক্সট ডাকলে তুমি আইসো। পরে ও বলতেছে না, নেক্সট ডাকলে আমি কেন আসবো? পরে মহিলা বলতেছে যে তুমি যদি না আসো তাহলে এই যে ভিডিও দেখাইলো ওকে,
ভিডিও পাবলিশ করে দিব।
হ্যাঁ, বলতেছে এই ভিডিওটা আমরা অনলাইনে দিয়ে দিব, নিয়ে দিয়ে দিব, পত্রিকায় দিয়ে দিব, সারা বাংলাদেশ দেখবে। পরে ও তো পুরাই ব্যবসাটা খেয়ে গেল যে না কেন এরকমটা হলে তো আমার প্রবলেম হবে। পরে ও বাধ্য হয়ে নেক্সট র্যান্ডমলি যাওয়া শুরু করে এরকম ভাবে, এই মহিলা মানে ওকে দিয়ে ব্যবসা করতেছে আর কি, যদি কাস্টমারের কাছ থেকে নেয় 3,000 ওকে 500 বা 1,000 টাকা ধরা যায়, বাদবাকি টাকা মহিলা নিয়ে যায়। তো আমাকে এই কথাটা শেয়ার করলো একদম।
আচ্ছা আচ্ছা।
তো আমি বললাম যে তুমি এটা আমাকে আগে বলো নাই কেন? পরে বলতেছে তোমার সাথে বলি নাই বয়, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, মানে অনেক এরকম ভাবে মানে কথা বললো আর কি। তো আমি বললাম যে আগে বললে হয়তো বা তুমি ফিরে আসতে পারতে, এখন যে অবস্থা কিভাবে, আর ভিডিওটা মানে যদি ও যদি যাইতে না চায় বলে যে আমি যাবো না, তাহলে বলে যে ঠিক আছে তুমি কালকে ঘুম থেকে ওইটা তুমি পত্রিকায় দেখবা, তোমার ছবি সব পত্রিকায় আসছে, তুমি এরকম এরকম কাজ করো।
আমরা গল্পে এখানে একটা পজ দিচ্ছি প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে আবারও ফিরবো। খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা আপনাদেরকে বলেছি শুরুতে, আবারও বলছি, সেটা হলো আমরা একটি বই বাজারে আনছি, যাহা বলিব সত্য বলিব, বাংলা এবং ইংরেজি অনুবাদে একটি মাত্র বই, এবং যে বইটি ইন্টারন্যাশনালি পাবলিশ করার জন্য আমরা চেষ্টা করছি। এই বইটি যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান, আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে, এবং সেজন্য ফোন করতে হবে rokomari.com-এর 16297 এই নম্বরে। আমি আরো একবার বলছি, rokomari.com-এর 16297 এই নম্বরে। এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আর জি কিবরিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। এই বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। যারা অ্যাডভান্স বুকিং দেবেন তাদের জন্য এই বইটি করা হয়েছে। ওকে, আমরা আবারও গল্পে ফিরে যাচ্ছি। হ্যাঁ, যেখানটাই ছিলাম বলুন, তারপর
তো আমি তো ওকে অনেক লাভ করি, মানে বাসায় প্রকাশ করার মতো না। তো আমি এটা শোনার পরে আমি কিছুটা মানে কান্না করি ওইখানে। তো আমি পরে ওই মহিলাকে মানে স্টেপ দিই যে ওই ভিডিওটা আমাকে দিয়ে দিতে হবে। এই ভিডিওটা করছেন কেন আপনি? মহিলা আমাকে বিভিন্ন ধরনের কথা বলে যে তুই টুপকারি করে যে কেন আমি ভিডিও দিব কেন, মানে অনেক ধরনের কথা বলে, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমার সাথে। তো আমার এক পর্যায়ে মানে একদম মাথা একদম গরম হয়ে যায় যে মানে খুবই। পরে আমার মাথায় আসলো মানে ওইখান থেকে চলে আসি আমি বাসায় মহিলার সাথে বার্গেনিং করে। বাসায় আসার পরে তো আমি রাত্রে শুয়ে শুয়ে, রাত্রে আমার সারা রাত ঘুম নেই, আসছি ওইখান থেকে 10:30-11টার বাজে, আমি সারা রাত ঘুমাই নাই, সারা রাত শুয়ে শুয়ে টেনশন করে চিন্তা করতেছি যে আসলে কি হয়ে গেল, তো আসলে কি করা যায়। তো মাথায় আসলো যে এই মহিলা খুব খারাপ অনেক, মানে ও তো এই কাজ করেই, মহিলা এই কাজ করে, মহিলাও করে, মহিলার হচ্ছে তিনটা মেয়ে আছে, তিনটা মেয়ে ওই কাজ একই কাজ করে।
আচ্ছা, তো এবং সে আরো এরকম আরো অনেককে দিয়ে কাজগুলো করিয়ে পার্সেন্টেজ নেয়,
ব্ল্যাকমেইল করে।
ওকে,
তো আমার মাথায় আসে
ওই সময় নাদিয়ার সঙ্গে কি আপনার কোনো ধরনের ফিজিক্যাল
রিলেশন? না, আমার কোনো ধরনের ফিজিক্যাল রিলেশন হয় না।
আচ্ছা,
তো জাস্ট শুধু এইটুকুই, মানে যে কিস টিস সামথিং এইগুলাই হতো আর কিছু না। তো আমি টেনশন করতেছি যে আসলে কি করা যায়, কিভাবে এটা থেকে মানে মুক্তি পাওয়া যায়। তো মাথায় আসলো মানে অনেক টেনশন, অনেক ইয়া চিন্তা ভাবনা করে মাথায় একটা জিনিস আসলো যে মহিলাকে মানে পৃথিবী থেকে সরাই দিতে হইব। ঠিক আছে,
এটা
মাথায় আসলো, এটা ছাড়া আর কোনো ইয়ে নেই, কারণ এই মহিলা যেই ও অনেক প্রভাবশালী লোকদের সাথে ওর হাত, ওকে এমনিতে কিছু করতে পারবো না। তো কিভাবে কি করা যায়, মানে এরকম ভাবে করতে হবে যে তাকে আমি না ফাঁসি, সেরকম ভাবে করতে হবে। আর এই মহিলাটা হচ্ছে মানে বিভিন্ন আবাসিকে যেত, ওই মহিলার মেয়েরাও যেত। তো পরে আমি ওই দিন রাত যাওয়ার পরে সকালে আমি উঠে আমার আবাসিকে যাই, একটা আবাসিকে হচ্ছে গাজীপুরে।
আচ্ছা,
গাজীপুরে যাই। আসলে এটা মানে আবাসিকে কিরকম কম, আমার ফার্স্ট আবাসিকে যাওয়া হয়,
এই আপনার জীবনের প্রথম
জীবনে যাওয়া হয়। ওই গাজীপুর চৌরাস্তায় নামার পরে এক রিক্সাওয়ালা বলতেছে, ভাইয়া লাগবে? আমাকে কি লাগবে বুঝেন না, আমি তো না বুঝি না, তো বলতেছে এরকম এরকম। আমি বলতেছি কত টাকা লাগবে? বেশি না, 500 টাকা লাগবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নিয়ে চলেন। পরে ওই রিক্সাওয়ালায় আমাকে নিয়ে চল, নিয়ে গেছে আবাসিকে, আমি চিনতাম না। পরে নিয়ে যাওয়ার পরে ওইখানে দেখি অনেক অনেক মানে 20-25টা মেয়ে হবে, মানে এই বলতেছে আসো, ও বলতেছে আসো। পরে আমি যাই নাই, কিন্তু ফিজিক্যালি আমি বরাবরই এগুলা মানে ইগনোর করি, মানে এগুলো আমার পছন্দ না। আমি একটু এমনি অসুন্দর হলো, মানে আমার ইয়ে আছে যে একটা মেয়েকে কয়েকজন ইউজ করে তো আমি যাবো না, কিন্তু আমি এটা দেখার জন্য আসলে ওইখানে কি
হয়।
তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে আরো জানতে পারলাম ওইখানে একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে তানবীর নাকি জানি। হ্যাঁ, ওর সাথে খুব ভালো মানে ইয়া হয়, মানে আবাসিকে ও হচ্ছে ইয়া দালাল বলা চলে, মানে কাস্টমার জোগায় দেয় আর কি। তো ওর সাথে আমার খুব ভালো ইয়ে হয়। তো ওই ভাইয়াকে আমি ওই টিপস দিয়ে আসি 600 টাকার মতো, মানে আসলে জানার জন্য আসলে কি হয় এখানে। তো ওনার নাম্বার নিয়ে আসি, আমি বলি যে ভাইয়া যে আবাসিকে যে মেয়ের আসে, হ্যাঁ মানে জানার জন্য আমার কথা হচ্ছে এরকম ভাবে কাজটা করবো যেন কেউ না জানে, মানে এই যে খুনটা করবো যে মারবো।
আচ্ছা,
তো আমি ওই ভাইয়াকে বলি যে আচ্ছা ওইখানে যে ওই যে ও গাজীপুরে ওই পার্কের ভিতরে এরকম হতো, তো আমি বলতাম যে আচ্ছা আচ্ছা যারা এই ব্যবসা করে ওরা যদি মরে যায় তাহলে ওদের কি যে ই করে না, জানা যাতে না যাবা, কবর টবর দেয় না, মানে আমার প্ল্যান হচ্ছে যে এরকম ভাবে কাজটা করবো যেন কেউ মানে আমাকে ধরতে না পারে। ভাইয়াটা হাসি হাসা বলতেছে যে মিয়া মারা গেলে কি করে জানো? আমি তো কি করে বলতেছে যে ওই যে গজারি বন দেখছো না, গজারি বনে যাচ্ছে শুধু গর্ত বেড়ে রেখা দেয়
এদেরকে।
হ্যাঁ, ওদেরকে মানে যারা প্রতিটা মানে হোটেলে ই করে কাজ করে ওদেরকে এই কাজটা করে।
আচ্ছা,
তো আমি বললাম ও আচ্ছা। তো পরে আবার ওই দিন রাত্রে শুয়ে শুয়ে চিন্তা ইয়ে করতেছি যে আমি যে আমার শিখে গেলাম ওইখানে তো কোনো রকম ই দেখলাম না, ওই আমি গেলাম একটু লোকালিটির মানে আবাসিকে। তো ওইখানে কোনো ইয়ে নাই, সিসি ক্যামেরা নেই, কোনো রকম ইয়ে নাই, নর্মালি আর কি। তো আমি যদি নাইটের জন্য যাই আর যদি আমি মারি, মারার পর যদি আমি চলে আসি ঠিক আছে তাহলে আমাকে ধরতে পারবে না।
ওকে,
তো এটা আমার মাথায় আসে। তো আমি ফোন নাম্বার কালেক্ট করলাম, যোগাযোগ করলাম যে এরকম এরকম আমি আপনার সাথে টাইম পাস করতে চাই, ঠিক আছে আসো। আমি বললাম যে কোথায়? পরে ও আমাকে একটা হোটেলের কথা বললো। আমি বললাম যে না আমার ওইখানে প্রবলেম আছে, আমি ওইখানে আসবো না। আমার কথা হচ্ছে আমি যেখানে কাজটা করবো ওইখানে যেন কোনো রকম সিসি ক্যামেরা প্লাস হচ্ছে অন্য কোনো ডকুমেন্ট যেন না থাকে যে আমি এখানে আসছি।
আচ্ছা,
তা আমার ইয়ে আছে, আমার রেঞ্জের ভিতরে আমি আনবো। তো আমি ওই যেই ভাইয়াটাকে মানে ফোন নাম্বার নিয়ে গেছি, ওই যে টিপ দিচ্ছিলাম 600 টাকা, এই হোটেলটা হচ্ছে লোকালিটির মানে একদম মানে নিম্ন পদের আর কি। তো ওনাকে বলছি যে ভাইয়া আমি এরকম এরকম, আমি তো একটা গেস্ট কে নিয়ে আসবো আপনার এখানে, তো থাকা যাবে কিনা। পরে বলতেছে হ্যাঁ ঠিক আছে আসো। তো আমি তো জানি যে ওর সাথে আমি ঝগড়া করে আসছি, আমাকে দেখলে ও থাকবে না। তো আমি আমার অন্য একটা ফ্রেন্ড কে কন্ট্যাক্ট করি যে তুই এরকম এরকম, তুই এই মহিলাকে রিসিভ করবি, তুই
না
ওইগুলা জানে না, ও জানতো না যে আমি ওকে এরকম করবো, এটা জানতো না।
আচ্ছা,
তো পরে আমি করি যে তুই এরকম এরকম এই রিসিভ করে তুই নিয়ে আসবি, তুই বলবে আমার ফোন ওকে দিয়ে দিচ্ছি, আমি যে নাম্বারে মহিলার সাথে কন্ট্যাক্ট করছি এই ফোনটা ওর সাথে ওকে দিয়ে দিচ্ছি আমি। তো নিয়ে আসছে, তো আমি ফাঁকি দিয়ে ওই ফার্মেসিতে গেলাম। ফার্মেসিতে গিয়ে আগে জানছি অন্যজনের কাছ থেকে যে ঘুমের ট্যাবলেট কোনটা, এত বড়ি একসাথে দেয় না ঘুমের বড়ি। তো আমি কি করলাম ওই কয়েকটা দোকান মিলে তারপর আমি ঘুমের ট্যাবলেট সংগ্রহ করলাম 17-18টার মতো, এইগুলা ফাঁকি করলাম চুড়ে।
ফাঁকি মানে হচ্ছে
গুড়া করা, ঘোরা করে পরে জুসের সাথে মিলাইলাম, মিশিয়ে পরে আমার ফ্রেন্ডকে দিচ্ছি যে ফ্রেন্ড যে তুই এই এই ইয়াটা তুই ওই মহিলাটাকে যেভাবেই হোক তুই খাওয়াবি, তুই না খাওয়াইতে পারলে মনে কর মানে তোকে আমি ইয়ে দিব না, ওর সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি যে তোকে আমি তুই এই কাজটা করতে পারো মহিলাকে নিয়ে আসতে পারো তাহলে আমি তোর একটা অ্যামাউন্ট দিব, এটা এটা ওকে কন্ট্যাক্ট করে নিয়ে আসি আমি। তো কি করছে ওই জুসটা নিয়ে গেছে তো খাওয়াইছে, মানে ও নিয়ে গেছে যেভাবে খাওয়াইছে মহিলাকে, তো খাওয়ানোর পরে ওই কতক্ষণ পরে মহিলা ঘুমিয়ে দেয় আর কি। আমি ফোন দিলাম যে দোস্তা ও কি ঘুমাইছে, পরে বলতেছে হ্যাঁ ও তো ঘুমাইছে কি দোস্ত এটা।
কিন্তু দোস্তা যদি প্ল্যান না জানে তাহলে ঘুমের ওষুধ খাওয়াচ্ছেন আপনি কোনো
কোশ্চেন? ঘুমের ওষুধ তো ওর তো জানতো না এটাতে ঘুমের পুরো টেবলেট আছে, আমি বলছি জাস্ট তুই শুধু জুসটা খাওয়াবি, ওকে আমি কন্ট্যাক্ট করে নিচ্ছি।
এবং সাথে জুসটাও খাওয়াবে।
হ্যাঁ আমি বলছি তুই যেভাবে হোক তুই জুসটা খাওয়াবি, তারা কিভাবে খাওয়াবে কি সিচুয়েশন তৈরি করে খাওয়াবি এটা তোর ব্যাপার।
খুব স্বাভাবিক ভাবে ওর তো প্রশ্ন করার কথা যে জুসের মধ্যে কি আছে কেন খাওয়াতে চাচ্ছিস।
ও জানি না আসলে কিভাবে খাওয়াইছো,
কিন্তু আপনাকে প্রশ্ন করেনি জুসটা কেন খাওয়াতে
চাচ্ছিস। আমি আসলে
মহিলার সঙ্গে আমাকে ভাই করতেছিস,
ওরা আসলে এইরকম কাজ করে, ওরা এত কিছু হিসেব করে না, টাকা দিলে ওরা মানে একটা মানুষ খুন করে চলে আসতে পারে, চলে আসবে। তো আমি ওকে দিলাম, তো জুসটা খাওয়ালো ও ঘুমায় দিল, তো আমি ফোন দিলাম যে মহিলা কি ঘুমাইছে, পরে বলতেছে হ্যাঁ মহিলা ঘুমাইছে। তো আমি পরে আমি গেলাম ওকে বলছি তুই বাইরে বের হয়ে যা আমি যাবো, তো আমার তো আগে থেকে সেখানে চিনা। তো আমি গেলাম তখন রাত 11টা মেবি একটু বেশি বাজে, তো আমি যাওয়ার পর ওকে বের করে দিলাম, বললাম তুই বাসায় চলে যা। তো আমাকে বললো যে আসলে দোস্ত বুঝলাম না তুই জোর দিলে খাইয়া ঘুমায় গেল, তুই তোর আসে প্ল্যানটা কি? আমি বললাম যে তোর কিছু জানা দরকার নাই, তোর আমি বলছি টাকা দিয়ে দিবো তুই চলে যাও। পরে ওকে আমি টাকা দিয়ে দিলাম যেটা ই ছিল কোন টাকা ছিল, তো টাকা নিয়ে চলে গেলো আর কি। তো আমি রুমে ঢুকলাম, রুমে ঢুকে আমি মানে অনেকটাই নার্ভাস ফিল করতেছি যে আসলে কি করবো কিভাবে। রুমে ঢুকে দেখি ও মানে মহিলাটা পড়ে আছে হাতের উপরে শুয়ে আছে, মানে একদম সেম নাই বললেই চলে, মানে শুধু শ্বাস আসতেছে আর যাইতেছে এরকম আর কি। তো আসলে কি করা যায় কিভাবে কি করবো? তো পরে আমি ই করলাম যেহেতু ঘুমাচ্ছে তো এখন তো আর ইয়া করতে পারবে না, মানে নয়াজ করতে পারবে না, বেশি ইয়ে করতে পারবে না। তো আমি কি করলাম বলতে আসলে খারাপ লাগতেছে যে আমি ও কি করছে, ওই বালিশ আছে না বালিশ দিয়ে চাপটা দিয়ে মানে শ্বাস শুদ্ধ করে মানে মারা গেছে,
বালিশ দিয়ে চাপা দিয়ে ধরলাম।
হ্যাঁ চাপা দিয়ে ধরলাম মানে ই করে যে শ্বাস শুদ্ধ করে। আর আমি বাসা থেকে যাওয়ার সময় আমার ই ছিল আমি আগে থেকে যে আমি এরকম ভাবে কাজটা করবো যেন কোন রকম ই না থাকে, ডকুমেন্ট না থাকে এরকম ভাবে। তো আমার ফ্রেন্ড তো জানছেই জানিয়ে গেছে যে এরকম এরকম ও যুদ্ধ হয়েছে
এবং ওই কাজটা করবো,
ও এই কাজটা ও জানে না এই কাজটা করবো কিন্তু ও আনকাজ করতে পারছে। তো তো চলে গেছে, চলে গেছে আমি ওকে যে কন্ট্যাক্ট ছিল ওটা দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম। তো আমি
কত টাকা কন্ট্যাক্ট করছি
ওকে আমি 1800 টাকা দিয়েছিলাম।
আচ্ছা কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি কোনো আবাসিক হোটেলে কেউ থাকতে যায় বা এরকম কোনো কাজ করতে যায় তাকে তো নাম এন্ট্রি করতে হয়।
নাম এন্ট্রি করতে হয়, এটা আসলে ওইরকম হোটেল না মানে নরমাল লো কোয়ালিটি হোটেল,
গেলি আসলেই হলো, নাম এন্ট্রির প্রয়োজন হয় না,
এইগুলো
বাবারা রেগুলার যায়,
রেগুলার যায় আসে, শুধু বললেই হয় যে যে আমি এরকম ওনার ক্লায়েন্ট। তো পরে আমি ই করলাম বালিশ চাপা দিয়ে মানে প্রায় 10 মিনিটের মতন দূরে রাখি, 10 মিনিট
ওপর নড়াচড়া করেনি।
হ্যাঁ নড়াচড়া করছে, নড়াচড়া করছে, পাও নাড়াইছে, হাত নাড়াইছে, একটু নড়াচড়া করছে, কিন্তু প্রায় 10 মিনিটের মতন দূরে রাখছে। পরে আস্তে আস্তে দেখলাম যে না নিস্তেজ হয়ে আসছে মানে পুরাই, পরে ছেড়ে দিলাম। আমার কনফার্ম হয়ে যেতে হবে যে আসলে মরছে কিনা মারা গেছে কিনা।
তারপর কি করলেন?
পরে আমি 10 মিনিট পর 10-12 মিনিট এরকমই হবে, পরে আমি দেখলাম যে নাকের এখানে মানে ই নিয়ে এই আঙ্গুল নিয়ে বা কান নিয়ে দেখলাম যে শ্বাস আসে কিনা, পেটটা ফুলতেছে কিনা, মানে আমার নর্মাল সেন্সে যিনি আসে যে একটা মানুষ মারা গেলে তো ওর নাক দিয়ে শ্বাস আসবে না বা পেট ফুলবে না, বুকে কোনো রকম শব্দ হবে না। কাজটা করতে আমার মনে হয় সব মিলে 20-25 মিনিট লাগছে, এর বেশি না। তো আমি দরজাটা লক করে পরে আমি বাইরে চলে গেছি। তো আমাকে যে লোকের আন্ডারে গেছি আমি হোটেলে, ওই লোকটা বলেছে যে ভাইয়া ইয়া কোথায় যাচ্ছেন? আমি বললাম নিচে যাবো, এটা বলে বের হয়ে গেছে। তো এটা তো মরে গেছে, হয়তো বা পরের দিন সকালে জানতে পারবে আমি মানে বাসায় চলে গেছি একবারে, মানে খুব ভয় ভিতরে অনেক ভয় যে কি হবে
আগে তো কখনো
কখনো এইগুলো করিনি মাথায় আসেনি
আপনার গার্লফ্রেন্ড জানতো যে আপনি ওকে মেরে ফেলবেন
না না ও জানতো
গার্লফ্রেন্ডও জানতো না
না
ওকে
আমার কথা হচ্ছে যে ওই রকম একটা প্রবলেম আছে ওকে আমার এখান থেকে
করতে
হবে হ্যাঁ যেভাবেই হোক ও তো আর নিজে ইচ্ছে তো ভাবে করতেছে না যেভাবেই হোক শয়তানের ইচ্ছে পড়ে করছে ওকে এখান থেকে বের করতে হবে তো আমি কাজটা সেরে চলে আসি পরের দিন সকালে আমার ফ্রেন্ড ফোন দিচ্ছে যে দোস্ত এরকম এরকম আমি তো ওইখানে গেছিলাম তুই তো ওই মহিলাটারে মারছ আমি বললাম যে হ্যাঁ প্রবলেম কি এটা তো আমি ফ্লাশ করে দিব আমি কই দেখ তুই যদি আমার ফ্লাশ কর তুইও কিন্তু পয়সা দেবি কারণ আমি কিন্তু একটা করিনি তুইও সাথে ছিলে তো ও এটা নিয়ে ওই দিন বেশি কিছু বলে নাই তো আবাসিক হোটেলের একটা নিয়ম কি যদি কোনো পতিতা মারা যায় বা অপমৃত্যু বা যাই হোক যেভাবে মরে যাক হ্যাঁ এটা কিন্তু ওরা এটা ফ্লাশ করে না গোপন রাখে ওদের সাথে এই হোটেলের একটা দুর্নাম হইব বদলাম হইব এটার জন্য ওরা যেভাবে হোক এটা মানে ফ্লাশ করে না গোপন রাখে ওদের একটা ইয়ে আছে ওরা মানে লাশটাকে ই করে দেয় মানে পরে জানতে পারি আর কি যে বনের ভিতরে নিয়ে ওরা ওটা মানে মাটি দিয়ে মাটিটা বা রাখে আর কি তো এটা আমার আর কোনো প্রবলেম হয় নাই কিন্তু আমার ফ্রেন্ড যেটা যে ওই যে কাজে সহযোগিতা করছে ও আমাকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দামকি যে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতো সেই দিক দিয়ে টাকা দিয়ে 500,000 টাকা দিয়ে তো আমি বাধ্য হয়ে যে লাইফে পাঁচ ছয় কাজটা করলাম তো যদি ধরা খেয়ে যায় কি হবে মানে পুরাই একটা টেনশন তো আমি পরে ওকে মাঝে মাঝে 1,000, 2,000 তো 500,000 টাকা তুললে যে দুশো আমার কাছে এত টাকা নেই পরে আমি ওরে ওই 1,000, 2,000, 500 এরকম করে দিতাম আর কি টাকা টাকা দিয়ে তো কতদিন ও কি করতে পারবো মাঝে ও বলতেছে
আমরা এখানে বিরতি নেব বিরতি নেবার পর্যায়ে আপনাদের সবাইকে বলতে চাই যে দিস দি আনসেন্সর্ড এপিসোডে যদি আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান ইটস আ ভেরি এক্সক্লুসিভ এপিসোড আমাদের এখানে আসতে হবে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 স্টে টিউনড রয়্যাল টাইগার বিগ প্রেজেন্টস দিস দি আনসেন্সর্ড Royal Tiger Beat presents Previous the Uncensored. Recharge yourself. প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2 আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে আমাদের জেবিএসবি আনসেন্সর্ড পেজ এর ঠিকানা হচ্ছে www.facebook.com/jbsbuncensored which is JBSB UNCENSORED লাইক দিয়ে দেবেন ওই পেজটিতে তাহলে আপনি কানেক্টেড হয়ে যাবেন আমরা সাগরের জীবনের অপ্রিয় সত্য এখানে রিভিল করছি আমরা আবারও গল্প ফিরে যাচ্ছি হ্যাঁ যেখানটাই ছিলাম বলুন তারপর
তো আমাকে ব্ল্যাকমেল করতেছে আমার ফ্রেন্ড তো এরকম ভাবে টাকা দিয়ে আর কতদিন ম্যানেজ করা যাবে তো আমার মাথায় আসলো যে না ওকেও সরা দিতে হবে কারণ ও দেখতেছে খুব বেশি ঝামেলা করতেছে প্রচুর পরিমাণে বিরক্ত করতেছে মানে শান্তি দিতেছে না খাইতে বসছি ফোন দিয়ে বলতেছে দোস্ত আমার তো টাকা লাগবো আমি যদি বলি যে দোস্ত আমার কাছে তো টাকা নাই কয় আমি এত কিছু জানি না ওই কথা কি ভুলে গেছো প্রায় 15-20,000 টাকা নিচ্ছে 1,000-2,500 এরকম করে তো আমি বলতেছি যে না ওকে সরা দিতে হবে আর এদিক দিয়ে কি হয়েছে যে মহিলাকে মারছি ওই মহিলার তিনটা মেয়েও তো ওই যে এইগুলার সাথে জড়িত তো সামাজিক ভাবে জানতে পারছে যে আমি কাজটা করছি কিভাবে জানতে পারছে আমি জানি না এখনো জানি না আর আমার ওই ফ্রেন্ড বলছে কিনা আমি জানি না তো ওকে আমি কতদিন এভাবে কনভিন্স করবো আবার ও কি করছে ওর সাথে যে এই যে ফোনে কথা বলছি ওষুধ মিশিয়েছি এইগুলো তো ওকে বলে নেয় বলছি যে জুস খাওয়া দিয়ে মানে এটা খাওয়াই দিয়ে হইব ফোনে বলছি আবার এমনিতে বলছি ও কি করছে এগুলো রেকর্ড করে রাখছে তো আমার কথা হইলো ওর কাছে তো সব প্রমাণ রয়েই গেছে তো ও তো যে কোনো সময় আমাকে ফাঁসাইতে পারে তো আমি দেখতেছি যে না বিশাল প্রবলেম হবে জানিয়া মানে অনেক কারণ ওই মেয়েগুলা হচ্ছে মানে লেভেলের মানুষের সাথে চলাফেরা জানতে পারছে এখন আমার ওই ফ্রেন্ড বলছে কিনা আমি জানি না তো আমি তো
স্বাভাবিক ভাবেই তখন আপনার প্ল্যান হচ্ছে আপনার ফ্রেন্ডকে মেরে ফেলবেন বা এরকম
খুব স্বাভাবিক ভাবে আমাকে ব্ল্যাকমেইল করতেছে বিভিন্ন ভাবে
ওকে এবার একটা বিষয় একটু বলি আপনাদেরকে প্রিয় শ্রোতা ও একে একে 9টা খুন করে এই খুনটা হওয়ার পরেও আরো 8টা খুন না আপনি টোটাল আরো 8টা খুন করেছেন ওকে আমরা স্টেপ বাই স্টেপ খুব সামারি করে হলো বিষয়টা জানার চেষ্টা করবো বিকজ ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট এবং যে কারণে যে গার্লফ্রেন্ডের জন্য ও ইয়াবা অ্যাডিক্ট হলো এবং যে ইয়াবার জন্য এবং একই সাথে গার্লফ্রেন্ডের জন্য আমি বলবো যে জেল খাটতে হলো এবং তারপরে গার্লফ্রেন্ডকে সেভ করবার জন্য একজন যৌনকর্মী তাকে খুন করলো এবং তার প্রমাণটাকে সেভ করতে গিয়ে সে একের পর এক 8টা খুন করেছে অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি তার গার্লফ্রেন্ডও শেষ পর্যন্ত তার হাতে খুন হয়েছে। আমরা সেই স্টোরিতে সেই দিকে একটু একটু করে আগাচ্ছি। তো ধাক্কা পাওয়ার মতোই বিষয়টা আসলে, বলুন তারপর কি হলো, আপনি কি করলেন, প্ল্যান কি করলেন?
তো তারপর আমার প্ল্যান আসলো যে যেহেতু এরকম একটা মানে মহিলাকে আমি আরামসে মেরে ফেলতে পারছি, হ্যাঁ তাহলে চারটাকে যেভাবে হোক মানে আমার
চারটাকে প্ল্যান করছে, মানে মহিলার তিনটা মেয়ে সহ আপনার?
হ্যাঁ, ওই মহিলার তিন মেয়েও আমাকে ই করতেছে, বলতেছে যে আমার কাছে আমাদের কাছে তো প্রুফ আছে তুমি এরকম এরকম কাজ করছো। ওই মহিলা নাকি নিজের মেয়ে ছিল না, সৎ মেয়ে গুলা, ওরাও মানে আমার কাছ থেকে টাকা দিতেছে, ওই মেয়েগুলা তিনটা মেয়ে। তো আমি তো পুরাই মাথায় হ্যাং হয়ে গেছে যে টাকা চাইতেছে, আমার ফ্রেন্ডেও টাকা চাইতেছে, ওরাও টাকা চাইতেছে, কি করব। তো শুয়ে শুয়ে শুধু এটাই ভাবনা যে কি করতে পার, কি করা যায় আর কিভাবে করলে মানে আমি সেফ সিট থাকবো, মানে আমি ফাঁসবো না। তারপরে আমি যে চিন্তা করলাম যে না চারটা কি মানে মেরে ফেলতে হবে, চারটাকে। তো চারটাকে কিভাবে মারব,
তিনটা মেয়ে আর আপনার ফ্রেন্ডটা?
হ্যাঁ ফ্রেন্ডটা,
ওকে
ফ্রেন্ডটা। তো এটা তো প্ল্যান নিতে হবে আসলে কিভাবে কি করা যায়। প্ল্যান নিলাম যে সেই আগের ইয়াই যে এই আবাসিকে করলে মানে কোন রকম প্রবলেম হয় না, মরে গেলে ওরা পুলিশকেও খবর দেয় না, কোনো ই করে না, ওদের ওরা ওদের নিজের মতো করে ওরা এটা এই সমস্যার সমাধান করে। এটা আমার মাথায় আসলো যে এইভাবে যে করতে হবে। তো ফার্স্টে আমি ওই আমার ফ্রেন্ডকে ওই ই করি, গাজীপুরের এইদিকে ওই গজারি বোন আছে, তো আমি ওকে ওর সাথে অনেক মিল দিই যে দোস্ত মানে যেভাবে মিল দিয়ে নেওয়া যায় আর কি। তো পরে আমি ওকে ওইদিকে নিয়ে যাই, চাকু নিয়ে যাই, ওই টিপ দিলে বের হয় আর কি চাকু এইগুলা। তো ওকেও আমি মানে কথা ছোট ছোট অনেক ভিতরে নিয়ে যাই আর কি, একদম ভিতরে নিয়ে ওইখানে যাওয়ার পরে আমি বলতেছি যে দোস্ত আসলে লাইফটা কি হয়ে গেল রে, মানে এরকম ভাবে বলতেছি। পরে বলতেছে কি, আমি বললাম যে দেখ এরকম মানে মানুষের শুধু টাকা চায়, মানে ও যে টাকা চায় এটা বলতেছি না, আমি বলতেছি মানুষের শুধু টাকা চায়, তো তো কি করা যায়। পরে ও বলতেছে যে কি আর করবে, যা করার তাই কর। ও বুঝতেছে না যে ওকেই মিন করতেছে, এটা ওকে বুঝতে দিতেছে না।
আচ্ছা,
পরে ও একটু আগে আগে হাঁটতেছে, আমি একটু পিছিয়ে দিচ্ছে, আবার ও আমি আগে আগে ও পিছনে দিচ্ছে না, এরকম একসাথে হাঁটা হচ্ছে না আবার হাঁটা হচ্ছে, এরকম ভাবে অনেক ভিতরে যাওয়ার পরে আমি ওইখানে ওই গলা কেটে দিই। এটা হচ্ছে আমি ওই গামছা আছে না আমার কোমরে গামছা বেঁধে নিয়ে যাই, আমি পিছন থেকে গামছা দিয়ে ওর মুখ আর মাথার উপরে ই করি, এটা দিয়ে বেঁচায় ধরি, বেঁচায় ধরি ওই যে সাথে সাথে ওই যে এটা নিয়ে গলার ফুল দিয়ে আমি ওইখান থেকে চলে আসি। পরে নাকি ও মারা গেছে এখানে, পরে জানতে পারছি, পরে জানতে পারছি মানে যে ওইখানে একটা লাশ পাওয়া গেছে গলা কাটা, কিভাবে হলো মানে এরকম জানতে পারছি, পরে জানতে পারছি।
মাতামাতি
হয় না কারণ ছেলে এটা ভালো ছিল না, সবাই জানে।
ও ওকে ওকে, আর এই গজারি বনের মধ্যে সব কাজ হয়?
হ্যাঁ হয় প্রতিদিন ওইখানে দুটো একটা করে।
গাজীপুর গজেরি বনটা যারা দেখেছেন তারা বুঝবেন যে যেটা বলছে সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আমি নিজে দেখেছি এবং আমার বিশ্বাস হয় যে এরকম কাজ আমি দেখিনি চোখে, বাট হলেও হতে পারে। আমরা গল্পে এখানে একটা পজ দিচ্ছি প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে আবারও ফিরবো। খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা আপনাদেরকে বলেছি শুরুতে আবারও বলছি, সেটা হলো আমরা একটি বই বাজারে আনছি, যাহা বলিব সত্য বলিব, বাংলা এবং ইংরেজি অনুবাদে একটি মাত্র বই, এবং যে বইটি ইন্টারন্যাশনালি পাবলিশ করার জন্য আমরা চেষ্টা করছি। এই বইটি যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে, এবং সেজন্য ফোন করতে হবে rokomari.com এর 16297 এই নম্বরে। আমি আরো একবার বলছি rokomari.com এর 16297 এই নম্বরে। এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আর জি কিবরিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। এই বইটির নাম মাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। যারা অ্যাডভান্স বুকিং দেবেন তাদের জন্য এই বইটি করা হয়েছে। ওকে, আমরা আবারও গল্পে ফিরে যাচ্ছি। হ্যাঁ, যেখানটায় ছিলাম বলুন। তারপর
ওখান থেকে চলে আসি। তো এই এই যে তিনটা মেয়ের কথা বলছি, এই তিনটা মেয়ে কিন্তু আমাকে দেখে নাই কোনোদিন, মানে জাস্ট শুধু শুনছি এরকম এরকম, দেখি নাই। তো সেম একই যে প্ল্যানটা আগে যে প্ল্যানটা নিয়েছি এইভাবে কাজটা করতে হবে, দেখি করা যায় কিনা। তো আমি এই ক্লায়েন্টের যে ফোন দিলাম যে আপনি এরকম এরকম, আমি তো আপনার সাথে মানে টাইম পাস করতে চাই, তারা সেম আগের মতোই বলল। তো এই যে এইভাবেই মানে এক এক রাত্রে আমি তিনজনের সাথে দালাল থাকে ওদেরকে 500-600 বা 1,000 টাকা দিলে মানে একদম ফ্রি বানায় আনা হয়ে যায়। মানে কি করবো না করবো মানে কি কাজ করবো এগুলা ওরা জিজ্ঞেস করে না। তো আমি তিনজনকে একই ইয়েতে ডাকি,
একই হোটেলে,
একই হোটেলে রেখে তারা আসে। আসার পরে সেই আগের মতোই মানে ওই যে ঘুমের কুলি খাওয়া, তারপরে ওই যে একটা একটা করে মানে
তিনজনকে একই সাথে একই সময় কিভাবে মানে
একই সময় না, একটা মেয়ের মানে তারপরে ওই রুমের ইয়াটা লক করে আমি আরেক রুমে যাই, রুমে যাই ওইটা করে আবার আরেক রুমে যাই, এইরকম ভাবে তিনটা এক রাত।
My goodness, আমি কিভাবে এটা বিলিভ করবো, মানে এটা কিভাবে সম্ভব? পেশাদার খুনি হলেও তো এটা সম্ভব না, তিনটাকে আপনি ওদের মাকে
ওইগুলা জানে না, জুস খাওয়াইছি কিনা জানে না, শুধু জানতে পারছে যে এই কাজটা মানে মানে আমার নামটা মানে জানে যে এমুকে করছে। ঠিক
আছে, অমুকে করা লোকের সঙ্গে তো একটা ভয়ের ব্যাপার, ওরা জেনে শুনে কেন আপনার সঙ্গে যাবে এই কাজটা করবে?
এটা তো আমার ফোনে কন্টাক্ট করছে, আমাকে তো কোনোদিন দেখে নাই। তো তারপর আমি জোস বলতে গেলে মানে এখানে ই করছি মানে ওদের সাথে মানে একটার সাথে টাইম দিছি যে আমি তো এরকম এরকম কাজে ব্যস্ত, আমি 2 ঘন্টা পরে আসবো। তো বলতেছে ঠিক আছে,
এরকম করে করে আপনি প্রত্যেকেই একই হোটেলে তিনজনকে আপনি ওই রাতে মেরে ফেলেন?
হ্যাঁ,
কোন প্রকার চিল্লা চিল্লি সবকিছু সত্যি
কিছু না।
ঠিক আছে, আমি পুরো প্রসেসটা রিভিল করতে চাচ্ছি না, কারণ এগুলো অনেক সময় ব্যাড প্র্যাকটিস হতে পারে। আপনি সামহাউ ওই তিনজনকে আপনি মেরে ফেললেন, এরপরে কি করেন আপনি?
তো তারপরে
বের হয়ে আসেন ওখান থেকে।
হ্যাঁ, ওখান থেকে
পরের দিন কি হয়?
পরের দিন এটা যে কি হয়েছে আমি নিজেই জানি না, আমি মারা গেছে ঠিক আছে, কিন্তু এটা কোন রকম বললাম না যে একটা ঈদে যদি 5টা মেয়ে যদি মারা যায় আবাসিকে, তারপরে ওরা পুলিশকে কোনো খবর দিবে না, কিছুই করবে না, ওরা ওদের নিজের মতো করে এটা।
কিন্তু ওরা নিজেরা তো সচেতন হয়ে যাওয়ার কথা, যে ধরনের ঘটনা র্যান্ডমলি ঘটছে
আগে
হলে তো হোটেলের সতর্ক থাকার কথা
না, এটা তো দূরত্বে মানে ওই হোটেলে না
অন্য এক হোটেলে, ওই হোটেলে অন্য এক হোটেলে কি আপনি আগে যেতেন, জানাশোনা ছিল আপনার এই হোটেলে আমি কাজটা করবো?
তখন আমি আসলে এই এলাকায় কোন জায়গায় কি হোটেল আছে এটা আমার জানতে হবে, তো আমি জানলাম ডিটেলস।
আপনি জেনে শুনে বুঝে তারপরে
স্টেপ নিলাম, বুঝে জেনে।
আপনি জানেন না লাশগুলোর কি হয়েছে?
না, আমি জানি না। পরে
এই মেয়েগুলো তো আপনার এলাকাতেই থাকতো?
না, এইগুলো তো আমার এলাকা থাকতো না, এইগুলার বাড়ি হচ্ছে।
যখন আপনি কাজগুলো করতেছেন তখন আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্কটা কেমন?
ওর সাথে কথা হচ্ছে, আমি চাকরিও করতেছি,
চাকরি মানে ওই যে পোল্ট্রি ফার্মে চাকরি,
পোল্ট্রি ফার্মে যাইতেছি, কথা বলতেছি, এই সব স্বাভাবিক নর্মালি, কোন রকম ই নাই। আমি যে ভিতরে ভিতরে এই কাজগুলো করতেছি এটা জানে না।
ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট প্রিয় শ্রোতা, যারা সিরিয়াল কিলার যারা এই কাজটা করেন তাদের যতগুলো স্টোরি যাহা বলিব সত্য বলিব এসছে, প্রত্যেকটাতেই আমার যে ফিলিংসটা হয়েছে আপনাদেরও সেই ফিলিংস। এটা কিভাবে সম্ভব? ও মিথ্যা কথা বলছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন মানুষ খুন করে কেন মিথ্যা কথা বলবে, এবং 9-9টা খুনের কথা সে লাখ লাখ মানুষের সামনে কেন স্বীকার করতে যাবে? এই যে বিষয়গুলো মানে আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় যে হাউ ইট ইজ পসিবল বাট ইট হ্যাপেন্স। এটা হয় বলেই আমাদের চারিদিকে এত অনাচার আমরা দেখতে পাই। যাই হোক, আপনি এটা করলেন, তারপর কি হলো?
তো তারপর এটা আর ফ্লাশ হয় নাই, এইভাবে থেকে যায়। তো এইভাবে আর আমার গার্লফ্রেন্ডের সাথে কথা কন্টিনিউ চলতেই থাকে। তো আমি এদিক দিয়া ওই যে আবার ব্যবসা যেটা এটা আর করি না, কারণ একবার তো দরাই খেয়ে গেলাম। তো আমার আর এটা মানে কিটা আসে না যে আম্মু টাকা দিতে তারপর আমাকে ছাড়াই আনছে, তো আমি আর এই কাজে যাব না। তো এদিক দিয়ে আমার গার্লফ্রেন্ড কে আমি বুঝাইতেছি, মানে বোঝানোর মধ্যেই আছি যে তুমি আসলে এটা করো না। ও নেশা করতেছে, আমিও করতেছি, কিন্তু ও আবার ওই যে এইগুলো করতেছে মানে খারাপ কাজ
আছে,
এটাও আছে। তো আমি বুঝাইতেছি যে তুমি এই কাজটা করো না, এই কাজটা আসলে ঠিক না। তো ও বলতেছে যে না আসলে এটা তো আমি জড়াই গেছি, এটা মানে আমার করতে হবে, আর তাছাড়া আমার তো প্রতিদিনই নিতে হচ্ছে, কিন্তু আমাকে দিতেও পারতেছে না। পরে আমি ওকে পরে আমি ওর সাথে ফ্লাশ করলাম জিনিসটা। ওই মহিলাকে মেরে ফেলছি, প্লাস হচ্ছে
সবগুলো জানালেন ওকে যে কি কি করছেন।
ওকে আমি জানাই,
শুধু মহিলাটা জানালেন নাকি সবগুলো জানালেন?
সবগুলো জানাইছি যে তোমার জন্য আমি একদিন রাগে বললাম আর কি,
টোটাল পাঁচটা খুনের ঘটনা বললাম,
বললাম যে তোমার জন্য আমি এই করছি। ও এটা নিজে স্বাভাবিক ভাবে নিচ্ছে, খুব একটা বেশি উত্তেজিত দেখি নাই, মানে একদম স্বাভাবিক।
আচ্ছা,
তা আমার মাথায় আসতো যে স্বাভাবিক ভাবে নিল, কারণ কি আমাকে একদিন ফোনে বলতেছে যে আসলে তুমি যে কাজটা করছো যে চারটা মানুষকে মারছো, মানে ওই ফ্রেন্ড বাদে মানে মহিলা মহিলা তিনটা মেয়ে, ওই চারটা মানুষ একদমই নির্দোষ ছিল। আমি বলতেছি কেমন নির্দোষ? আমার ওই মহিলা আমাকে ব্ল্যাকমেইল করে না, আমি ইচ্ছাকৃত ভাবে গেছি,
মহিলার কোন সম্পর্ক ছিল?
হ্যাঁ ছিল।
তার মানে যে বিষয়টা এমনও হতে পারে যে নাদিয়া হয়তো বা ওনাকে আগে থেকে টাচ করে দিয়েছে বা যে কোনো কারণে হোক, জিদে বলুক বা যাই বলুক না কেন, মহিলা নাদিয়াকে সাপোর্ট করে গেছে।
বলতেছে মহিলা বলতেছে হ্যাঁ করছি তো কি হয়েছে আমি জীবন। তা আমি নাদিয়াকে যখন বললাম তো নাদিয়া বলতেছে যে আসলে তুমি তো কাজটা ভালো করে নাই, উনি তো আসলে নির্দোষ ছিল, মানে ভিডিও ছিল না, আমি আসলে নিজে ইচ্ছাকৃত ভাবে করছি এই কাজটা। তো আমি বললাম যে এতগুলা ই করলাম তোমার জন্য, তুমি এই মিথ্যা কথাটা তো না বললো পাঁচটা, তুমি কেন আমার সাথে এরকম ইটা করলাম? আমি তো তোমাকে রিয়েল ভালোবাসছিলাম, তোমাকে তো কোনো রকম লুক দেখানো ভালোবাসি নাই। পরে আমি অনেক চেষ্টা করছি ওকে মানে ফিরায় আনার জন্য। আর এইদিকে ওই যে আমাদের এখানে একটা নেতা আছে যিনি, উনি আমি এখানে যে চাকরি করতেছি তো এই টাকা দিয়ে আমার হয় না, তো আমার কথা হচ্ছে পাশাপাশি কিছু একটা করতে হবে। তো আমি একটা ফ্রেন্ডের মাধ্যমে জানছি যে ওনার এখানে গেলেই নাকি টাকা দেয়, মানে কোনো রকম কাজ করতে হয় না কিছুই না, গেলেই টাকা দেয়, যে আমি আপনার দলে আছি বা আপনার ইয়েতে আছে এটা বললেই উনি টাকা দেয়। তো গেলাম, তো দেখি ফার্স্ট টাইম উনি বললেও নাকি যে ভাইয়া টাকা লাগবে, টাকা নেই, তো উনি 500, 1,000, 800, 200 এরকম করে টাকা দিতেছে, কোনো রকম ওনার কোনো বেনিফিট আসতেছে না দেখতেছি। তো একদিন বলতেছে যে আমি আমার আরেক ফ্রেন্ড মানে 4-5 জন আছি এখানে, তো বলতেছে যে এরকম এরকম একজনকে তো মারতে হবে, ঠিক আছে তোমাদের করে দিতে হবে, এটার জন্য তোমরা টাকা পাবা। তো আমি ফার্স্টে না করি, পরে বলতে আমার এক ফ্রেন্ডে বলতেছে যে সমস্যা কি, যদি ফাঁসা যায় কোনো রকম প্রবলেম হয় তাহলে তো আমরা ফাঁসবো না, ফার্স্টে উনি ফাঁসবো। তো এরকম ভাবে লেবুতলা জায়গার নাম ওইখানে ওই একটা নেতা ছিল, পরে ওনাকে ই করা হয়েছে, রাস্তা ওনাকে অ্যাটাক করা হয়েছে, ওনাকে মারা হয়েছে। তো উনি আবার এই জিনিসটাকে নাটক সাজাইল যে যিনি তাকে মারা হয়েছে ওনার এন্টিপার্টি আমার এরকম একটা নাম নাটক সাজাইল। তো ওইখান থেকে মেরে আসার পরে আমাদেরকে টাকা দিচ্ছে, তো আমরা টাকা ভাগাভাগি করে নিচ্ছি। তো আমার ওই দিক দিয়ে হাত খালি, টাকা দিতেছে প্রতিদিনই, টাকা লাগতেছে আমার গার্লফ্রেন্ডেরও টাকা লাগতেছে, ওইখান থেকে টাকা পাইছি 10,000 টাকার মতন পাইছি। তো এরকম ভাবে ওই যে ফার্স্ট টাইম তো 3টা খুন করলাম, প্লাস হচ্ছে মহিলাকে খুন করলাম 4টা, 5টা
টোটাল খুন,
হ্যাঁ আমার ফ্রেন্ড মারলাম 5টা, আরেকটা মারলাম 6টা, এরকম ভাবে ওই নেতার জন্য মানে আরো বাদ বাকি 4টা খুন করা হয়েছে, উনি নিজে করাইছে। তো আমার একদিন আমার এক ফ্রেন্ড বলতেছে যে দুঃখ ABC রেডিওতে এরকম 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 একটা প্রোগ্রাম হয় তুই শুনস না? আমি তো নাম তো শুনি না, কয়েকটা তুই শুনিস প্রতি ইয়েতে হয় বুধবার দিন নাকি কবে যেন হয় বলছে। তো আমি বলি আমি বলি যে আমি তো এখন রেডিওতে শুনি না, পরে ওর ফোন থেকে ও মানে কতগুলো এপিসোড দিল আমাকে ফোনে, তো আমি ওইগুলা শুনলাম, আমার ফ্রেন্ডের উৎসাহের কারণে এখানে আসছে আর কি।
তো ওই গল্পগুলো আপনি শুনিয়েছেন, শোনার পরে আপনি মনে করেছেন
যে আমি তো অনেক ভুল করতেছি, রং করতেছি, তো এটা তো আসলে ঠিক না। আর আমি এই পর্যন্ত যেই কয়টা স্টোরি শুনলাম যে যারা JBSB-তে আসলো শ্রোতা হয়ে, হ্যাঁ সবার লাইফ স্টোরি শুনলাম, যে শুনে একটাই মনে হলো যে এই কাজগুলা করে কেউ হ্যাপি নেই।
আপনার লাইফের গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে যে গার্লফ্রেন্ডের কারণে আপনি এত বড় বড় ভুল করেছেন, সেই গার্লফ্রেন্ডকে আপনি নিজ হাতে মেরেছেন, তাকেও আপনি হত্যা করেছেন, সেটা আমরা বিরতির পর ফিরে এসে জানবো। ওকে, আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে কারণ বিরতির সময় হয়ে গেছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন JBSB আনসেন্সর্ড অন 89.2 FM উইথ মি আরজে কিবরিয়া। আমরা আবারও ফিরে আসবো JBSB আনসেন্সর্ড এর একেবারে শেষ ভাগে, স্টে টিউনড।
Royal Tiger Tree presents JBSB Uncensored. Royal Tiger Tree presents JBSB Uncensored. Recharge yourself.
আমরা আবারও গল্প ফিরে যাচ্ছি, হ্যাঁ যেখানটাই ছিলাম বলুন তারপর।
পরে ওই যে এপিসোড গুলা ডাউনলোড করে করে শুনি, শোনার পরে মানে মাথায় আসলো মানে ই করলাম যে যারা এখানে আসছে এ পর্যন্ত শ্রোতা কেউ ভালো নেই তো, আর আমি তো এরকম ছিলাম না, আমার ফ্যামিলি ছিল একদম সাদা মাথা, তো আমি কেন এরকম হবো? তো আমি আমার গার্লফ্রেন্ড কে বলি যে আসলে তুমি কি ভালো হবা নাকি এরকমই করবা, তো ও আমাকে বলতেছে না আমি এরকমই করবো, তো আমি ই করলাম যে ওকে তো আমি অনেক ভালোবাসি অনেক, তো আমি ই করি যে ও যে ওর জন্য আমার লাইফে এত ঘটনা ঘটলো কি করি, তো আমি ওকে অনেক বুঝাইছি, ও আমাকে বলতেছে ঠিক আছে সমস্যা নাই তুমি আমাকে পাঁচ মাসের মতো সময় দাও আমি ভালো হয়ে যাবো, আমি আর এই কাজগুলো করবো না, তো আমি বলছি পাঁচ মাস কেন, পাঁচ দিনও সময় দেওয়া যাবে না তোমাকে, তুমি এক্ষণে এইগুলো ছেড়ে দিবা, তো তারপরে আমি আমি কিন্তু ওইখানে যে জব করতেছি এটা কিন্তু আমার আসছি, তো আবার আমার চিন্তা হচ্ছে যে ও তো আমাকে বলছিল যে তুমি যদি অনেক টাকা আর্ন করতে পারো আমার ফ্যামিলির যোগ্য হতে পারো তাহলে তুমি আমার ফ্যামিলিতে ই করবা যাইতে পারবা, না হলে যাইতে পারবে না, তো আমি আবার ওই যে ওই যে আমার ফ্রেন্ডের কথা বলছি যে ফ্রেন্ড হ্যাচারিতে কাজ করে আমাকে চাকরি দিচ্ছে, ওই ফ্রেন্ডের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওকে আমি বললাম যে আসলে কি প্রসেস যে এগুলা করা হয় যে মানে যে ডিম গুলা ফুটায় বাচ্চা বের হয় কি প্রসেসটা, তো ওর কাছ থেকে জানি, তো জানার পরে পরে আমি বাজার থেকে একটা মেশিন কিনি ওই 4,500 টাকা দিয়ে ডিম ফুটানোর মেশিন কিনি আর কি, ডিম সংগ্রহ করে মেশিনে দেই তো মোটামুটি ডিম বাচ্চা আসে, তো আমার একটা ইন্টারেস্ট জাগে যে সবকিছু বাদ দিয়ে যদি আমি এটা করি তাহলে তো আমার এখান থেকে ভালো বেনিফিট আসবে, তো সেই ইয়ে থেকে আমি তো ফার্স্টেই বললাম ভাইয়া যে আমি যেটা করি এটা মানে একদম মনোযোগ দিয়ে করি, তো যে আসলে একটা মেশিন দেখলাম যে 2,000 ডিম ধরে এই মেশিনটার দাম হচ্ছে আপনার 2,40,000 টাকার মতো, তো আমি আমার ফ্যামিলিতে বললাম যে টাকা দাও আমি এরকম এরকম, তো আমার ফ্যামিলিতে তো এর আগে লক্ষ লক্ষ টাকা মাইর খেয়েছে আমাকে দিয়ে, তো আমাকে টাকা দিবে না, পরে আমার কথা হচ্ছে যে আমি যেভাবে হোক এটা ই করবো সাকসেস হবো এটা থেকে, তো আমি কি করলাম আমি মেশিনটা মানে খুলে এটা প্লাস হচ্ছে ওইখানে হ্যাপসাইটিতে যে মেশিন ছিল সেইগুলো দেখলাম যে আসলে মেশিন কিভাবে তৈরি করে কি কি মানে যন্ত্র অংশ ব্যবহার করে, তো তাদের টেকনোলজি ইউজ করে পরে আমি নিজেই বাসায় ওই মেশিন বানাই, বাসায় মেশিন বানাই ওইটা ক্যাপাসিটি হচ্ছে 2,000, তো মোটামুটি 1,600-1,700 বাচ্চা মতন আসে, তো আমি দেখলাম যে ভালোই যে মেশিনটা 2,40,000 মতন পড়ে এটা আমি মাত্র 30,000-35,000 টাকা দিয়ে আমি বানাইতে পারছি, তো আমার ইন্টারেস্ট জাগে যে না আমি এটাই করব, তো আমি একে একে তিনটা মেশিন তৈরি করি, তো এর ভিতরে আমার গার্লফ্রেন্ডকে আমি অনেক বুঝাই কিন্তু পারি না, ও দেখি আর বড় বড় কাজ করে, ও গাজীপুর মমিশিং বিভিন্ন আবার শিখে যায়, তো আমি একদিন প্ল্যান নিলাম যে ওর জন্য আমি এত কষ্ট করলাম, এত আমার ফ্যামিলি থেকে মাঝখানে আমাকে বাসা থেকেও বের করে দিছিল যে তোমার মতো ছেলে আমার দরকার নেই, তো ওর জন্য আমি এত ইয়ে করলাম তো ওরই আমি মেরে ফেল, পরে কিভাবে কি করা যায়, আর ওর সাথে যে আমার রিলেশন এটা কিন্তু ওর ফ্রেন্ড কিন্তু জানে না, আমার কয়েকটা ফ্রেন্ড জানে তাও মানে এতটা গভীর যেটা জানে না, তো আমি ওকে ওই সেম আমার ফ্রেন্ডকে যেভাবে মারছি এইভাবেই মানে ওকে সন্ধ্যার পরে আমি ওই আমাদের এখানে একটা ফাঁকা জায়গা আছে ওই শাকের বাজারের পাশে, তো ওইখানে নিয়ে যায় যে চলো ঘুরতে যাই, তো ওইখানে নিয়ে আমি ওই যে আমার ফ্রেন্ডের মতো ওই কাজটা করি,
কাজটি করার পরে
এই মেয়েটা যে এইগুলা করতো ওর ফ্যামিলি তো জানতো, তো এটা আর খুব বেশি এগিয়ে করে না ওরা এইভাবে দামা চাপা দিয়ে দেয়, তো আর আমি এদিক দিয়ে যে ও চলে গেছে ওকে মেরে ফেলছি এখন আমি নিঃস্বাধীন, পরে আমি আমার যে বিজনেসটা নিচ্ছি এটা আমি মনোযোগ সহকারে করা শুরু করি, কিন্তু আমি মাঝে মাঝে ঘুম থেকে আমি ঘুমাইতে পারি না, বুকে প্রচুর পরিমাণে ব্যথা হয় এগুলো যখন মনে হয় যে আমি
আর বাকি তিনটা খুন কি ছিল টোটাল তো 6টা শুনলাম আমরা, বাকি তিনটা খুন
ওইটা ওই যে নেতা ইয়ে করছে
ফরমাইশি খুন,
হ্যাঁ
টাকা দিত এই কাজগুলো
না শুধু ওনারই ওনার পারপাসে কাজ করাইছে অন্য কোন জায়গায় না, উনি আমাকে উনি আমাদেরকে বলছে 4-5টা ফ্রেন্ড কে বলছে যে এই কাজটা করে দিয়ে আসো তোমরা টাকা পাবা, তো আমরা করে দিয়ে আসতাম কি, তো আমি এই যে এখানে যে হাতারি যে বিজনেসটা এটাই মনোযোগ সহকারে নেই করি, তো আমার মানে রাতে ঘুম হয় না খুব কম ঘুম হয় মানে ঘুম হয় না বললেই চলে, আগে আমি অনেক মানে আমার স্বাস্থ্য ভালো ছিল, এই টেনশন প্লাস হচ্ছে কি করলাম মানে বাজে স্বপ্ন দেখি এইগুলা দেখে আমার মানে বুকে মাঝে মাঝে প্রচন্ড ব্যথা হয়, প্রচুর ব্যথা হয় যে এগুলা মানে একটা মেয়ের জন্য আমি এই কাজগুলা করলাম, আমার মানে খুব কষ্ট হয়, তারপরে আপনাদের এখানে ফোন দিলাম আর কি। আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়। আর আমি আমাদের বাসার এই পাশে একটা মাদ্রাসা আছে, ওইখানে ওই যে এতিমখানা আছে, তো আমি প্রতিদিন ওইখানে ওই 30 জনের মতো মানে এতিম বাচ্চা আছে, ওদেরকে আমি প্রতিদিনে যে খাবার খরচ।
আপনি এখনো ইয়াবা নেন?
না, আমি এখন ইয়াবা নেই না। আমি ওটা থেকে যে আপনাদের প্রোগ্রাম শোনার পরে, আমি কিন্তু শুনছি অনেক আগে থেকেই, কিন্তু এই ফোন দিলাম কিছুদিন হলো, তো প্রোগ্রাম শোনার পর থেকেই মানে ইয়া প্রমিস করলাম যে আমি আর ই করবো না। তো অনেক কষ্টের পরে আমি এই রাস্তা থেকে বের হয়ে আসতে পারছি।
নয়টা মানুষকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন।
হ্যাঁ,
এই নয়টা মানুষ
বলতে গেলে ওই যে স্নেতা যেগুলা ওই ফোনগুলা হচ্ছে মানে আমরা মিলে করছি।
না, বুঝলাম। আপনি নিজে যে মানুষগুলোকে ফোন করলেন, এই মানুষগুলোর তো একটা ভবিষ্যৎ ছিল, এই মানুষগুলোর উপরে তো কেউ না কেউ নির্ভর ছিল, এই মানুষগুলোর একটা পরিবার।
এই জন্যই তো অনেক কষ্ট হয়, মাঝে মাঝে বুকে ব্যথা হয় প্রচুর পরিমাণে। তো তারপরে ওই যে আমি এখন আমার তিনটা মেশিন আছে।
বুঝলাম, আপনি এখন চেষ্টা করছেন ভালো হওয়ার।
তো আমি এখন মান্থলি মোটামুটি ভালো টাকা ইনকাম করি। আর ওই যে আমাদের এখানে যে মাদ্রাসা আছে,
মেয়েদেরকে বিশ্বাস করতে পারেন
না? আমি আমি আর আমি ডিসিশন নিয়েছি যে লাইফে আমি আর কোনোদিন কোনো কারোর সাথে মানে সম্পর্কে জড়াবো না, কেউই থেকে যাবো।
এখনো ভালোবাসেন যে মেয়েটাকে মেরে ফেলেছেন?
হ্যাঁ, ভালোবাসি, ঠিক আছে, কিন্তু মানে ও তো আমার সাথে ফ্লট করলো।
প্রিয় শ্রোতা, যদি শব্দটা ব্যবহারই করি খুনি, তাহলে ওকে যদি আমরা এই শব্দটা ব্যবহারই করি মানে বলার জন্যই বলছি আর কি, নাটক সিনেমায় যেই খুনিদের যেই চরিত্র দেখা যায়, যে চরিত্রায়ন হয়, ভিলেনি যে চরিত্র রূপায়ন হয়, আর বাস্তব জীবনে যারা এই কাজটা করে তাদের মধ্যে চরিত্র রূপায়নের জায়গাটা থেকে বাস্তবতাটা আসলে অনেক অনেক দূরে। আমার সামনে বসে যেভাবে শান্তভাবে নটা খুনের গল্প বলে গেছে, প্রথম দিকে আমার সঙ্গে কথা বলতে যেভাবে নার্ভাস হয়েছে, যে মানুষ নটা খুন করতে পারে সে মানুষ আমার সামনে বসে কথা বলতে নার্ভাস ফিল করবে, সেটাই আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু এটাই সত্য যে ও নটা খুন করেছে। ওর বলাটা যেমনটাই হোক না কেন, ও নটা খুনের জন্য দায়ী। ওর কপাল ভালো কি মন্দ আমি জানি না, কারণ যারা অপরাধ করে তারা অবশ্যই অনেক বড় মাপের অপরাধী এবং তাদের শাস্তি অবধারিত। ও হয়তো আইনি ব্যবস্থার মাধ্যমে আসতে পারেনি, ও হয়তো আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনো ভাবে বের হয়ে গেছে, কিন্তু ও কি ওর বিবেককে কখনো ক্ষমা করতে পারবে? বিবেককে আসলে ক্ষমা করা যায় না। আপনি লাখ লাখ মানুষের কাছে এই গল্পটা কেন বললেন?
আমি এই জন্য বললাম যে আমি আসলে যে ভুলগুলো করলাম এইগুলা যেন আর কেউ না করে। আর আমি আসলে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই দেখছি যারা অনেক বেকার ইয়াং, হ্যাঁ, ওরা টাকার কাছে জিম্মি। ওই যে ওই বিভিন্ন লিডার বা বিভিন্ন ইরা বলে যে টাকা দিয়ে কনভিন্স করে, তো টাকার জন্য এইগুলা করে। তো আমি আসছি এই জন্য যে আমার গল্পগুলো শুনে কেউ যেন আর এই রাস্তায় না যায়, আমি যে ভুলগুলো করলাম এইগুলো যেন কেউ না করে, আর সবাই যেন তার নিজ নিজ চেষ্টা বা উদ্যোগে মানে নিজে স্বাবলম্বী হয়।
শেষ হয়ে গেল আজকের মতো জেপিএসবি আনসেন্সর্ড উইথ মি আরজি কিবরিয়া, এবং আমার সঙ্গে রয়েছিল আমার টিমমেট মঞ্জুর, যাকে আপনারা পেয়েছেন সাউন্ডে। আগামী রবিবার রাত 11টায় আমি আরজি কিবরিয়া আবারও ফিরবো যাহা বলিব সত্য বলিবতে, এবং আগামী মাসের শেষ সপ্তাহে আবারও দেখা হবে জেপিএসবি আনসেন্সর্ডে। প্রিয় শ্রোতা, এই প্রথম আমরা একটি বই বাজারে আনছি যাহা বলিব সত্য বলিবর, বাংলা এবং ইংরেজি অনুবাদে একটি মাত্র বই। এই বইটি যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান, আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে এবং সেজন্য ফোন করতে হবে rokomari.com এর 1627 এই নম্বরে। আমি আরো একবার বলছি, rokomari.com এর 1627 এই নম্বরে। এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আরজি কিবরিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। এই বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। যারা অ্যাডভান্স বুকিং দেবেন তাদের জন্য এই বইটি করা হয়েছে। অনেক ভালো থাকুন, সব সময় বলি একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক। আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
Roland Tiger Beat presents KBSB Uncensored.
Exclusively on FusionBD.com.